This track was downloaded from FusionBD.com.
Kiko, pulsa. Esto ha podido ser bien.
Oye.
Oye, Arsa, ¿cómo es ese gane?
Oye, todo ese borde la hay. Apne zao en el corpore. ¿Quién? ¿Quién es?
Sí, ¿quién es el samor? Sí, sí, tú. Mira, te partiste, ¿no? Pele, ¿hablo lo que pasa con lo que?
এবার কুয়াশা শুনলে রোমাঞ্চিত হয়। আজ রাত 11টার খবরের শুধুই এবিসি রেডিওতে। হ্যালো বন্ধুরা, স্বাগত কুয়াশায়। শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। সঙ্গে আছি আমি শর্মিন। শুরু হয়ে গেছে রহস্যের আয়োজন কুয়াশা। অনেক আগ্রহ, মানে অপেক্ষার পর আজকে একটা স্টেটাস দিয়েছিলাম ফ্যান্ড পেজে যে আজকের কাহিনী অনেক ভয়ঙ্কর। সবাই অপেক্ষায় থাকুন, শুরু হতে যাচ্ছে আজকে কুয়াশায় এক ভয়ঙ্কর কাহিনী। তো ভয়ঙ্কর কাহিনীর এখনো ঢের সময় বাকি আছে, অর্থাৎ আমাদের নির্ধারিত সময় অনুযায়ী, অর্থাৎ রাত 12টার পরে শুরু হচ্ছে সেই ভয়ঙ্কর কাহিনী। কিন্তু তার আগে আমাদের নিয়ম অনুযায়ী আমরা যেভাবে শুরু করে থাকি কুয়াশা, সেভাবে শুরু হচ্ছে। শুরুতে থাকছে একটি গল্প যেটা পড়ে শোনায় সববারকার মতন সেতু, যেটা নিয়ম করে পড়ে শোনায় সেতু পড়ে শোনাচ্ছে। সেটা হচ্ছে আজকের গল্প হচ্ছে সত্যজিৎ রায়ের গল্প আছে আজকে, এবং আজকের গল্পের নাম হচ্ছে লোডশেডিং। আমরা গল্পটা শুনবো, কিন্তু তার আগে একটু কথা বলে নেই। সেটা হচ্ছে যারা আমাদেরকে লিখতে চান কুয়াশাতে, আমাদের ফ্যান পেজে লিখতে পারেন, আর যে শর্মিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিও ফ্যান পেজ আছে সেখানেও লিখতে পারেন। অনেকে লিখে ফেলেছেন ইতিমধ্যে। আর আমাকে যারা এসএমএস পাঠাতে চান, আমাদের এসএমএস পাঠাবার ঠিকানা হচ্ছে 2221, যে কোনো মোবাইল থেকে। আর আমার মনে হয় আমরা অপেক্ষা না করি আজকে শুরুতে সত্যজিৎ রায়ের গল্প হলে যেটা আমরা একটানা শুনে ফেলবো, পড়ে শোনাবে সেতু, আর তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে তারপরে আমি আর ফিরছি না, তারপরে ফিরে আসছি। আমাদের লিসনারের পাঠানো গল্প আছে আজকে, চমৎকার গল্প, সেটা পড়ে শোনাবো আমি। এটা হচ্ছে পরে, ব্রেকের পরে। এখন আমরা শুনবো লোডশেডিং, সত্যজিৎ রায়ের লেখা গল্প, পড়ে শোনাচ্ছে সেতু, আর সঙ্গে আছি আমি শারমিন কুয়াশাতে। আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা আরো একবার বলে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221, সঙ্গেই থাকবেন।
ফণী বাবু তার গন্তব্যে পৌঁছানোর কিছুক্ষণ আগেই আজ করতে পারলেন যে তার পাড়ায় লোডশেডিং হয়ে গেছে। আজ অফিসে ওভারটাইম করে বেরুতে বেরুতে হয়ে গেছে 8:15। ডালহৌসি থেকে বাসে তার পাড়ায় পৌঁছাতে লাগে 35 মিনিট। কতক্ষণ হলো বিজলি গেছে তার জানার উপায় নেই, তবে একবার গেলে ঘন্টা 4-এর আগে আসে না। ফণীবাবু বাস থেকে নেমে রাস্তা পেরিয়ে তার বাড়ির গলি ধরলেন। এসি ডিসি দুটোই গেছে, অথচ সেদিনও মনে হয়েছে যে অবস্থানটা যেন একটু ভালোর দিকে যাচ্ছে। নবীন চাকর কালি বলল,
আরো 1 ডজন মোমবাতি কিনে রাখবো বাবু।
তখন ফণীবাবু বলেছিলেন, মোমবাতি কিনলেই দেখবি আবার লোডশেডিং শুরু হয়েছে, এখন থাক। তার মানে বাড়িতে মোমবাতি নেই। রাস্তার আলো থাকলে তার খানিকটা তার 3 তলার ঘরে ঢুকে চলাফেরার একটু সুবিধে হয়, আজ তাও হবে না। ফণীবাবু বিড়ি সিগারেট খান না, তাই সঙ্গে ড্যাশলাইও থাকে না। অনেকদিন মনে হয়েছে একটা টর্চ রাখলে মন্দ হয় না, কিন্তু সেও করছে গর্ব করে হয়ে ওঠে। বড় রাস্তা থেকে গলি ধরে মিনিট 3-এক গেলে পর ফণীবাবুর বাসস্থান 17:02। ফুটপাথের উপর শোয়া গোটা 3-এক নেড়ি কুত্তার বাচ্চাকে বাঁচিয়ে ফণীবাবু তার বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলেন। মাঝখানে খোলো কারবালা ট্যাঙ্ক রোডে বাসা ছেড়ে এইখানে এসেছেন ফণীবাবু, তিনি আর তার চাকর নবীন। বাড়ির প্রত্যেক তলায় 2টো করে ফ্ল্যাট। সিঁড়ির দিকে এগোতে এগোতে ফণীবাবু লক্ষ্য করলেন, একতলায় স্কুল মাস্টার জ্ঞান দত্তর ঘর থেকে একটা কম্পমান হলদে আলো পড়ছে বারান্দা আর উঠানে, মোমবাতির আলো। অন্য ফ্ল্যাটটা অন্ধকার, কোনো সারা শব্দ নেই। আজ পঞ্চম, রমানাথবাবু যেন বলেছিলেন পুজোয় ঘাটশিলা না মধুপুর কোথায় যেন যাবে, আজই চলে গেলেন নাকি? সিঁড়ির তলায় এসে নবীন বলে ডাক দিলেন ফণীবাবু। কোনো উত্তর নেই, বেরিয়েছে। ঠিক লোডশেডিং এর সময় বেরোনো চাই। এর আগেও কয়েকবার লক্ষ্য করেছেন ফণীবাবু। চাকরের আশা ছেড়ে দিয়ে সিঁড়ি উঠতে আরম্ভ করলেন ফণীবাবু। মোমবাতির আলোতে প্রথম কয়েকটা ধাপ দেখতে অসুবিধে হচ্ছে না, কিন্তু তারপরে অন্ধকার। তার জন্য চিন্তার কোনো কারণ নেই। 324-72 ধাপ উঠতে হবে, এটা তার জানা আছে। লোডশেডিং এর আশঙ্কা করে ফণীবাবু একদিন সিঁড়ির সংখ্যা গুনে রেখেছিলেন। তাতে অন্ধকারে ওঠায় অনেকটা সুবিধা হয়। আশ্চর্য, আলো থাকলে সিঁড়ি ওঠাটা সুস্থ লোকের পক্ষে কোনো সমস্যাই নয়, কিন্তু অন্ধকারে 15 ধাপ উঠে 16 মাথায় রেলিং এ কাঠের বদলে হঠাৎ কি একটা হাতে ঠেকাতেই ফণীবাবু শিউরে উঠে হাতটা সরিয়ে নিলেন। তারপর মনে সাহস এনে হাতটা রাখতেই বুঝলেন সেটা একটা গামছা। দোতলায় কোনো আলো নেই, কোনো শব্দও নেই, তার মানে কোনো লোকও নেই। পশ্চিমের দুটো ঘর নিয়ে থাকেন এর সেন্টার অফিসের বিজন বাবু, সঙ্গে থাকেন তার স্ত্রী আর দুই ছেলে। ছোট ছেলেটি মহা দুরন্ত, এক মুহূর্ত মুখ বন্ধ থাকে না তার। অন্যদিকে দুটি ঘর নিয়ে থাকেন কলেজ স্ট্রিটের এক জুতোর দোকানের মালিক মহাদেব মণ্ডল। ইনি সন্ধ্যায় প্রায় এক বন্ধুর বাড়িতে তাস খেলতে যান। বিজনবাবুরা মাঝে মাঝে সপরিবারে হিন্দি ছবি দেখতে যান, আজও হয়তো গেছেন। ফণীবাবু এসব নিয়ে আর চিন্তা না করে উঠে চললেন। 60 ধাপ উঠে ডাইনি মোড় নিতেই একটা টিনের পাত্রের সঙ্গে ঠোক্করের ফলে একটা কান ফাটা শব্দ তাকে কিছুক্ষণের জন্য বেটাল করে দিয়ে তার হৃদস্পন্দনের মাত্রা বাড়িয়ে দিল। বাকি 12 ধাপ তাকে অতি সাবধানে পা ফেলে ফেলে উঠতে হল। এবার বাইক ঘুরতে হবে। সামনে দড়িতে ঝোলানো একটা খালি পাখির খাঁচা পড়বে। তার পড়শি নরেশ বিশ্বাসকে তিনি অনেকদিন থেকে বলেছেন যে ময়নাটা যখন মরেই গেছে তখন তার খালি খাঁচাটা পথের মাঝখানে ঝুলিয়ে রাখা কেন। ভদ্রলোক এখনো পর্যন্ত কথাটা কানিয়ে তোলেন। ফণীবাবু শরীরটাকে হ্যান্ড ব্যাগের মতো বেঁকিয়ে খাঁচা বাঁচিয়ে ডান হাতটা বাড়িয়ে দেয়ালে ভর করে তার ঘরের দিকে এগোল। এইভাবে দেয়াল হাতরে 3-4 পা এগোলেই যায়নি তার ঘরের দরজা। একটা গানের শব্দ আসছে, রবীন্দ্রসঙ্গীত, বোধহয় পাশের বাড়ি থেকে। লোডশেডিং এর আদিম ভূতুড়ে পরিবেশে এই জাতীয় শব্দ মনে অনেকটা সাহসের সঞ্চার করে। অবশ্য এটা বলাও দরকার যে ফণীবাবুর ভূতের ভয় নেই মোটে। দরজার চৌকাঠ হাতে ছেকতে ফণীবাবু হাঁটা থামিয়ে পকেট থেকে চাবি বার করলেন। দুটো চাবির একটা থাকে ফণীবাবুর কাছে, আরেকটা রাখে নবীন। তালার জায়গা আন্দাজ করা সহজ ব্যাপার, কিন্তু কড়া হাতরে ফণীবাবু তালা পেলেন না। অথচ তার স্পষ্ট মনে আছে যে অফিসে যাবার সময় তিনি তালা লাগিয়ে পকেটে চাবি পুরেছেন। এটাও কি তাহলে নবীনের কীর্তি? সে কি তাহলে ভিতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে? ফণীবাবু দরজা ধাক্কা দিতে গিয়ে বোকা বনে গেল, কারণ দরজা দিব্যি খুলে গেল। নবীন? কোনো উত্তর নেই। নবীন ঘুম কাতুরে নয় সেটা ফণীবাবু জানেন। ফণীবাবু চৌকাট পেরিয়ে ঘরে ঢুকলেন। অবশ্য ঘরে ঢুকলেন কথাটা বোধ হয় ঠিক হলো না, কারণ দরজার পেছনে কি আছে তা বুঝতে হলে বিড়ালের চোখ দরকার। ফণীবাবু একবার চোখ বন্ধ করে আবারও খুলে দেখলেন। দুটো অবস্থার মধ্যে কোনো তফাত নেই। বাকি কাজ তিনি ইচ্ছে করলে চোখ বন্ধ করেই করতে পারেন। একেই বলে নিরেট অন্ধকার, যাকে দুহাত দিয়ে ছেলে সামনে দিতে হয়। দরজার বাঁ পাশে এক ফালি দেয়াল, তাতে সুইচ বোর্ড, তারপর দেয়াল ঘুরে গিয়ে পাশের ঘরের দরজা, আর দরজা পেরিয়ে ব্রাকেট আলনা। ফণীবাবুর হাতে ছাতা, সেটাকে আলনায় টাঙানো দরকার, গরম লাগছে। গায়ে জামাটা খুলে সেটাও আলনায় যাবে। তবে জামা খোলার আগে বুক পকেট থেকে মানিব্যাগটা বার করে আলনার পরে বাঁ দিকের টেবিলের দেরাজে রাখতে হবে। ফণীবাবু হাত বাড়ালেন সুইচ আন্দাজ করে। এখন বাতি জ্বলবে না ঠিকই, তবে বিজলি এলেই নিঃশব্দে আলো জ্বলে ওঠার মজাটা থেকে ফণীবাবু বঞ্চিত হতে চান না। দুটো সুইচের একটার মাথা খোলা। নবীন একদিন লোডশেডিং এর মধ্যে হাতরাতে গিয়ে সব খেয়েছিল। ফণীবাবু মোক্ষম আন্দাজে সেটাকে এড়িয়ে দ্বিতীয়টা বুড়ো আঙ্গুল আর তর্জনীর মৃদু চাপে নিচে নামিয়ে দিল। খুব শব্দটা শুনতে ভালোই লাগল। সুইচ থেকে হাত সরিয়ে নিয়ে দ্বিতীয় দরজার ফাঁকটা পেরোতে আবার দেয়াল ঠেকলো হাতে। এরপরে তার মাথা সমান হাইটে, কিন্তু না, আলনার বদলে একটা অন্য জিনিস হাতে চেপল। শুধু ঠেকলো না, আঙুলের একটা বেআন্দাজি খোঁচা লাগায় সেটা স্থানচ্যুত হয়ে মাটিতে পড়ে ভেঙে চুর মার হয়ে গেল। একটা ছবি, না হয় আয়না। ফণীবাবু বুঝলেন তার পায়ের উপর কাঠের টুকরো এসে পড়েছে। পায়ে চটি, তাই কাঁচ ফোটার ভয় নেই। কিন্তু আলনাটা গেল কোথায়? সে ভাবনা তাকে কিছুক্ষণের জন্য অনর করে দিল। তার ঘরে একটা ছবি আছে বটে পরমহংসদেবের, কিন্তু সেটা থাকবার কথা উল্টা দিকের দেয়াল। আয়নাটা থাকে টেবিলের উপর। এটা নির্ঘাত নবীনের কীর্তি। ঘরের জিনিস এখান ওখান করার বাটি কাছে তার বটে, তার চটি জোড়া তিনি রাখেন টেবিলের নিচে, আর বারণ সত্ত্বেও নবীন প্রতিদিন সেটাকে চালান করে দেয় খাটের তলায়। ফণীবাবু হাতের জীর্ণ ছাতাটা মাটিতে নামিয়ে হাতলটা দেয়ালে ঠেকিয়ে সেটাকে সাবধানে দাঁড় করিয়ে রাখলেন। তারপর পকেট থেকে মানিব্যাগটা বার করে এগিয়ে গেলেন অদৃশ্য টেবিল লক্ষ্য করে। এগোবার পথে পায়ের চাপে কাজ ভাঙল। এবার বাঁ হাতটা টেবিলের কোণে ঠেকলে দেরাজের হাতল খুঁজে পাওয়া সহজ ব্যাপার। কিন্তু বাঁ হাত টেবিলে ঠেকল না, আন্দাজে ভুল হয়েছে। আরো এক পা এগিয়ে গেলেন ফণীবাবু। অন্ধকার এখনো নিরেট। রাস্তার দিকের জানালাটা খুললে হয়তো খানিকটা সুবিধে হতো। এবার বাঁ হাতটা বাধা পেল। একটা আসবাব, কাঠের আসবাব, কিন্তু টেবিল নয়, আলমারি কি? হ্যাঁ, এই তো হাতল, খাড়াখাড়ি হাতল, কাঁচের হাতল, যেমন অনেক পুরনো আলমারিতে থাকে। ফণীবাবুর একটা পুরনো আলমারি আছে বলে, কিন্তু তার হাতল কাঁচের কিনা সেটা মনে পড়ল না। কিন্তু এ কি, আলমারি যে খোলা! ফণীবাবুর হাতলটা ছেড়ে দিল। অল্প টান দিতেই দরজা খুলে এসেছে। সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। তার আলমারির স্বভাবতেই তিনি কখনো খোলা রেখে যান না। যদিও ধন দৌলত বলতে তার কিছুই নেই, কিন্তু জামা কাপড় আছে, কিছু পুরনো দলিল আছে, টাকা পয়সা যা কিছু থাকে আলমারির বিরাজে। আজ সকালে কি তাহলে চাবি দিতে ভুলে গিয়েছিলেন ফণীবাবু? কিন্তু টেবিলটা গেল কোথায়? তাহলে কি ঠিক তাই হবে? কারণটা খুঁজে পেয়েছেন ফণীবাবু। গতকাল ছিল রবিবার, দুপুরে এলো তুমুল বৃষ্টি। আর তখনই ফণীবাবু দেখলেন যে তার ঘরের সিলিং থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে ঘরের ভেতর। টেবিলের উপরেও জল পড়ছিল, তাই নবীন খবরের কাগজ চাপা দিয়েছিল। আসলে বাড়িটা বেশ পুরনো, বাড়িওয়ালাকে ছাদ সারানোর কথা বলতে হবে, এ কথাটা তখনই মনে হয়েছিল ফণীবাবু। আজও যে এই পাড়ায় দুপুরের দিকে বৃষ্টি হয়েছে সেটা ফণীবাবু রাস্তা ভিজে দেখেই বুঝেছিলেন। নবীন যদি টেবিলটাকে জানালার দিকে সরিয়ে থাকে এবং কাপড় সমেত আলনাটা উল্টো দিকের দেয়ালে টাঙিয়ে থাকে, তাহলে বলতে হবে সে সুবিবেচনার পরিচয় দিয়েছে। ফণীবাবু মানিব্যাগটা পকেটে পুরে জানালার দিকে এগুলেন। তিন পা এগোতেই বাধা পড়ল। এটা চেয়ার, নবীন তাহলে চেয়ারটাকে সরিয়েছে। না, এভাবে অন্ধকারে হাত টানোর কোনো মানে হয় না। তার চেয়ে বাকি সময়টা আলোর অপেক্ষায় চেয়ারটাতে বসেই কাটিয়ে দেওয়া ভালো। ফণীবাবু বসলেন, হাতলওয়ালা চেয়ার, বসার জায়গাটা পেতেন। একবার যেন মনে হল তার নিজের ঘরের চেয়ারে হাতল নেই, কিন্তু পর মুহূর্তেই খচকাটা মন থেকে দূর করে দিল। মানুষ নিজের আসবাবের খুঁটিনাটি সবসময় মনে রাখে না, এই অভিজ্ঞতা তার আজকে হয়েছে। এখন ফণীবাবুর মুখ দরজার দিকে, বাইরে ছোট ছাত্রার এদিকে একটা ফিকের চতুষ্কোণ আভা। ফণিবাবু বুঝলেন সেটা আকাশ। শহরের যে অংশে লোডশেডিং নেই সেখানকার আলো প্রতিফলিত হয়ে আকাশে পড়েছে। যদিও মেঘ থাকায় তারা দেখা যাচ্ছে না, যাক তবুও তো একটা দেখার জিনিস রয়েছে চোখের সামনে। একটা টিকটিক শব্দ সম্বন্ধে সচেতন হয়ে যে মুহূর্তে ফণিবাবুর খেয়াল হলো যে তার ঘরে কোনো টেবিল ঘড়ি নেই, ঠিক সেই মুহূর্তে একটা কান ফাটা শব্দ তাকে চমকিয়ে প্রায় চেয়ার থেকে ফেলে দিল। টেলিফোন। তার মাথার ঠিক পেছনে টেবিলের উপর টেলিফোন বেজে উঠেছে। নিঃশব্দ অন্ধকারে প্রায় এক মিনিট ধরে একটা তুমুল আলোড়ন তুলে অবশেষে টেলিফোনটা থামল। এইবার ফণিবাবু বুঝলেন যে তিনি তার নিজের ঘরে আসেননি, কারণ তার টেলিফোন নেই। আর এই উপলব্ধির সঙ্গে সঙ্গেই তার কাছে আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। 17-2 আর 17-3 হলো পাশাপাশি বাড়ি, একই ধাঁচে দুটো বাড়ি, দুটো বাড়ি তিনতলা, দুটো বাড়িরই একই বাড়ি বলা। 17-3 ফণিবাবু কোনো দিন ঢোকেনি, কিন্তু আজ বোঝাই যাচ্ছে যে দুটো বাড়ির প্ল্যানই হুবহু এক। তিনি এখন বসে আছেন 17-3 তিনতলার পশ্চিমের ঘরে। সেই ঘরের আলো এখন নেই, কিন্তু ঘরের দরজা খোলা, আলমারি খোলা। তার মানে যাই হোক না কেন, ফণিবাবু নিজের ভুল বুঝতে পেরে আর সময় নষ্ট না করে উঠে পড়ার উপক্রম করেই আবার তৎক্ষণাৎ বসে পড়লেন। আর একটা শব্দ, এটা এসেছে তার খুব কাছের বাঁদিক থেকে। মেঝের উপর একটা টিনের বাক্স জাতীয় কিছু ঘষ্টানো শব্দ হচ্ছে। ফণিবাবু বুঝলেন যে তার গলা শুকিয়ে আসছে আর তার বুকের ভিতরে দুরমুষ পেটা শুরু হয়েছে। চোর, তার পাশেই বোধ হয় খাট, আর খাটের নিচে চোর। বেরোবার চেষ্টায় খাটের নিচে রাখা টিনের বাক্সে ধাক্কা খেয়েছে। ঘরের দরজা আর আলমারি কেন খোলা সেটা এখন খুব সহজেই বোঝা যাচ্ছে। চোরের কাছে যদি হাতিয়ার থাকে তাহলে ফণিবাবুর অবস্থা খুবই সংকটাপন্ন। তার নিজের একমাত্র হাতিয়ার ছাতাটি এখন নাগালের বাইরে। তাছাড়া ছাতার যা দৈন্যদশা তাতে চোরের চেয়ে ছাতাটি জখম হবে বেশি। চোর অবশ্য আবার চুপ হয়ে গেছে, কারণ টিনের বাক্সের শব্দ তুলে নিজের উপস্থিতিটা জানান দেবার অভিপ্রায় তার নিশ্চয় ছিল না, ফলে সে হয়তো কিঞ্চিত আড়ষ্ট। ঠিক 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 একটা টিকটিকি ডেকে উঠল। ভুল ভুল ভুল, ফণিবাবুর মন বলল। একটা বিশ্রী ভুল করে একটা বিশ্রী অবস্থার মধ্যে এসে পড়েছেন তিনি। ছিচকে চোরের কাছে আগ্নেয়াস্ত্র থাকার সম্ভাবনা কম, তবে ছোড়াছুরি থাকা অসম্ভব নয়। কিন্তু অনেক চোর নিরস্ত্র অবস্থাতেই বের হয়। হাতাহাতির প্রশ্ন হলে ফণিবাবু হয়তো লড়ে যাবেন, কারণ এককালে তিনি ফুটবল খেলেছেন পাড়ার টিমে। কিন্তু মুশকিল করেছে এই অন্ধকার। দৃষ্টির অভাবে অতি শক্তিশালী মানুষও অসহায় বোধ করে। কিন্তু তাহলে কি করা যায়? যা থাকে কপালে বলে উঠে পড়বেন কি? কিন্তু যদি সিঁড়ি নামার মুখে বিজলি এসে যায়, আর ঠিক সেই সময় যদি একদিক দিয়ে চোর পালায় আর অন্য দিক দিয়ে ঘরের মালিক এসে পড়েন, আর মালিক যদি এসে দেখেন তার ঘরে চুরি হয়েছে, তাহলে তো ফণিবাবুর চিন্তায় ছেদ পড়ল। নিচ থেকে একটা পায়ের শব্দ আসছে। এই সিঁড়ি ওঠা শুরু হল। ধীরে ধীরে উঠছেন ভদ্রলোক। ওঠার মেজাজ আর পায়ের শব্দ থেকে পুরুষ বলে বুঝতে অসুবিধা হয় না। 48টা ধাপ অবধি গুনে 49-এর মাথায় ফণিবাবুর ধারণা বদ্ধমূল হল যে এই ঘরের মালিকই আসছেন সিঁড়ি উঠে। হঠাৎ ভেলকির মতো মনে পড়ে গেল, এই ঘরের মালিককে তো ফণিবাবু চেনেন, এতক্ষণ খেয়াল হয়নি কেন? শেয়ারের ট্যাক্সিতে একবার ডালহসি অবধি গিয়েছিলেন ভদ্রলোকের সঙ্গে। কোনো কারণে বাস বন্ধ ছিল সেদিন। ভদ্রলোক নিজেই পরিচয় দিয়েছিলেন, নাম আদিনাথ সান্যাল। বছর পঞ্চাশেক বয়স, জাদ্রেল চেহারা, টকটকে রং, গায়ে ফিনফিনে আদির পাঞ্জাবি, ঘন ভুরুর নিচে তীক্ষ্ণ চোখ, 62, 63, 64, পায়ের শব্দ এখন জোরালো, ঘরের ভেতরেও শব্দ খচমচ দুধাম, আর তারপরে একটা যন্ত্রণা সূচক উফ, পায়ে কাজ বিঁধেছে চোরের সাথে। বাইরে আকাশের দিকে আলোটা এক মুহূর্তের জন্য ঢেকে গিয়ে আবার দেখা গেল চোর ঘুরেছে ডান দিকে, পাইপটা বেয়ে নামা ছাড়া আর গতি নেই তার। সিঁড়ির পায়ের শব্দ এবার মেঝেতে বাইরের বারান্দায়। ফণিবাবু উঠে পড়লেন, সাবধানে কাজ বাঁচিয়ে ছাতাটা তুলে নিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন। দরজা মুখ অবধি এসে পায়ের শব্দ থামিয়ে চৌকাঠের বাইরে কয়েক মুহূর্তের নিঃশব্দতা, তারপর
একই দরজাটা।
আদিনাথ সান্নালির বাজখাই কণ্ঠস্বর, অনেক গল্প করেছিলেন সেদিন চাকরি, তাই ফণিবাবু গলাটা ভোলেন। আরো মনে পড়ছে ফণিবাবু তার পাশের ঘরে নরেন বিশ্বাস বলেছিলেন একটা কথা, সান্নাল মশাই নাকি অগাধ টাকার মালিক, কলকাতায় তিনখানা বাড়ি, সব ভাড়া দিয়ে নিজে এইখানে থাকেন, উপার্জনের রাস্তাগুলো নাকি সিধে নয়, আলমারিতে নাকি অনেক কালো টাকা। সান্নাল মশাই এখন ঘরের ভিতর, কাঁচ ভাঙতে ভাঙতে এগিয়ে চলেছেন হাতে হাতে চোর ধরার আশায়, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ভদ্রলোকে। ফণিবাবুর আর ভয় নেই, আদিনাথ সান্নালের পিছন দিয়ে ঘর থেকে বেরিয়ে নিঃশব্দে 72টি সিঁড়ি নেমে রাস্তায় বেরিয়ে পড়ে 17-2 দিকে রওনা দিয়ে নিজের বাড়ির তিনতলায় এসে খালি পাখির খাঁচাটা বাঁচিয়ে একবার এগোতেই যখন বিজলি ফিরে এল, তখন ফণিবাবু লক্ষ্য করলেন যে তার হাতে একটি ঝকঝকে নতুন হাল ফ্যাশনের জাপানি ছাতা এসে গেছে।
বন্ধুরা আরো একবার স্বাগত কুয়াশায়, সাথে আছি শামিন, আর শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমরা একটু আগে শুনছিলাম কুয়াশায় প্রচারিত সত্যজিৎ রায়ের লেখা গল্প লোডশেডিং, যেটা পড়ে শোনাচ্ছিল সেতু। অনেকেই লিখেছেন যে খুব ভালো লেগেছে গল্প, ইতিমধ্যে পেয়েও গেছে SMS অনেকের। আরো যারা লিখতে চান তাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি, 221 আমাদেরকে লিখতে হবে। আর যে শামিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিও ফ্যান পেজ আছে, সেখানে আপনি চাইলে লিখতে পারেন। এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা সাধারণত কোনো বিখ্যাত লেখকের কোনো রহস্যের বা ভয়ের গল্প পড়ে তো শোনাই, তাছাড়া আমাদের প্রচুর বন্ধুরা লিখে পাঠান। প্রতি সপ্তাহে আমরা অনেক অনেক গল্প পাই, পাঠানো গল্প পাই বন্ধুদের লেখা, বা তারা অন্যের হয়তো অন্যের বা অন্য কারো বিদেশি কোনো গল্পের অনুবাদ আমাদেরকে পাঠান। সেরকম অনেক গল্প আমরা ইতিমধ্যে পড়ে শুনিয়েছি, এখনো আজকেও শোনাবো, ভবিষ্যতেও শোনাবো। আজকে আমাদের যে গল্প পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, আমাদের শ্রোতা বন্ধু, তার নাম হচ্ছে নাহিদ আমিন। তিনি বেশ কিছুদিন আগে পাঠিয়েছিলেন গল্পটা, কিন্তু যেটা আমাদের ট্রাফিক জ্যাম না, মানে অনেক গল্প জমে গেছিল, তো সেই কারণে পড়া হয়নি। আজকে একটা সময় ফাঁক আছে, সেই ফাঁকে পড়ে দিচ্ছি, আমি পড়বো আজকে গল্পটি। তিনি গল্পের কোনো নাম দেননি, কিন্তু আমি নাম ছাড়াই গল্পটি পড়ে শোনাচ্ছি। আবারও বলছি, লিখে পাঠিয়েছেন নাহিদ আমিন, নাহিদ আমিনকে অনেক ধন্যবাদ গল্প লিখে পাঠাবার জন্য। তবে শুরু করছি গল্পটি। মানুষের এই পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যায় যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না, আর আমি অত সহজে কোনো কিছু বিশ্বাসও করি না, আমি যুক্তিবাদী মানুষ। আমার সাথে যে ঘটনাগুলো ঘটে আমি সেগুলোর ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা পারি না। আমার যতদূর মনে পড়ে আমার 4 বছর বয়স থেকে এসব ঘটনার সূত্রপাত। তখন আমরা খাগড়াছড়িতে ছিলাম, আমি তখনও স্কুলে ভর্তি হইনি, সম্ভবত 1979 সাল। আমরা প্রতিদিন সন্ধ্যায় বাসার পাশে মাঠে খেলা করতাম, আম্মু আন্টিরা সেখানে হাঁটাহাঁটি করত। তখন আমি দেখতাম প্রায় মাঠে আমাদেরই মতো, কিন্তু আমাদের চাইতে আলাদা কিছু মানুষও হাঁটাহাঁটি করছে। এক কথায় আমি একটা দেয়ালের সামনে যদি দাঁড়াই, যেমন দেয়ালে ছায়া পড়বে তেমন, কিন্তু ছায়াটা সাদা, টর্চ লাইটের আলোর মতো সাদা। অনেকগুলো সাদা আলোর মানুষ মাঠে খেলছে। আমি আম্মুকে জিজ্ঞেস করতাম, ওগুলো কি? আম্মু বলতো শিয়াল, কারণ পাশের জঙ্গলে অনেক শিয়াল ছিল। আম্মু ভাবতো আমি বোধহয় শিয়াল দেখে ভয় পাচ্ছি। এভাবে প্রতিদিনই আমি তাদের দেখতাম। আমার কাছে ব্যাপারটা স্বাভাবিকই ছিল, আমি তখন তেমন ভয়ও পেতাম না। কিন্তু কাহিনীতে কিছুটা পরিবর্তন আসে 1982 দিকে। তখন আব্বু বদলি হয়ে গেছে চট্টগ্রামে, আর আমি তখন ক্লাস 3-তে পড়ি। বদলটা হলো এই যে খাগড়াছড়িতে আমি ওদের মাঠে দেখতাম, আর চট্টগ্রাম যখন আসি তখন ওরা চলে যায় দেয়ালে ছায়ার মতো। অবিকল একটা মানুষের ছায়া, কিন্তু টর্চ লাইটের আলোর মতো উজ্জ্বল। সন্ধ্যায় খেলার সময় দেখতাম দেয়াল দিয়ে হেঁটে যাচ্ছে অনেকগুলো আলোর মানুষ, কিন্তু ওদের পা কখনো মাটিতে লাগানো থাকত না, শূন্যে ভাসমান থাকত। আমি ভয় পেতাম না। খেলার সাথীদের বলতাম, তারা মজা করতে ধরতে যেত কিন্তু ধরতে পারত না। পরে জানতে পারি আসলে তারা কেউ দেখতেই পেত না, দুষ্টুমি করত। 1988 সালে আমরা ব্রাহ্মণবাড়িয়ে চলে আসি, আমি তখন ক্লাস 8-এ পড়ি। সন্ধ্যায় বের হওয়া বন্ধ, তাই আর আলোর মানুষ দেখি না। তারপর 1990 সাল, আমি SSC পরীক্ষার্থী, গ্রাম থেকে নানু ও মামারা এসেছে, পরীক্ষার আর মাত্র 15-16 দিন বাকি। নানু আমার সাথে ঘুমায়। প্রতিদিন আমি রাত 1:30 পর্যন্ত পড়ি। হঠাৎ এক রাতে, আনুমানিক রাত 3টা হবে, আমার ঘুম ভেঙে গেল। হঠাৎ দেখি আমার রুমে 3 জন লোক চাদর মুড়ি দিয়ে হাঁটছে, তাদের গা থেকে আলো ছড়াচ্ছে কিন্তু মুখ দেখা যাচ্ছে না। আমি ভয়ে পাথর হয়ে গেলাম। প্রায় 30 মিনিট মতো জেগেছিলাম। তারপর নানুকে জড়িয়ে ধরলাম। নানু বললো, কি হয়েছে? আমি বললাম, ভয় পাই, আমি ভয় পাচ্ছি। পরদিন সকালে আমি নানুকে জিজ্ঞেস করলে নানু বললেন, সত্যি গত রাতে আমি ভয় পাই বলেছি। জিজ্ঞেস করার কারণ, আমি যুক্তি প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করি না। পরে ঘটনাটা আমার এক স্যারের সাথে শেয়ার করলে তিনি বললেন, এগুলো জিন। তারপর বললেন, আয়াতুল কুরসি পড়ে রাতে ঘুমোতে। এরপর কেটে গেল আরো 2 বছর। 1990 সাল, আমি HSC পরীক্ষা দিয়ে ঢাকায় গেছি কোচিং করতে, হোস্টেলে থাকি। হঠাৎ একদিন স্বপ্নে দেখি আমার বড় খালা আমাকে মারছে, পেটে জোরে জোরে লাথি মারছে, আমার চোখ লাল হয়ে বেরিয়ে যাচ্ছে, আমি মরে যাচ্ছি। ঘুম ভেঙে গেল, আমি কোথায়, এরা কারা, আমি কে, কিছুই মনে করতে পারছি না। আমি নিঃশ্বাস নিতে পারছি না, পেটে ভীষণ ব্যথা, প্রায় 15-20 মিনিট। হঠাৎ আমার রুমমেট আমার গা ধরে ঝাঁকুনি মারে, তারপর আমার সব মনে পড়ে যায়। তাকিয়ে দেখি সকাল 11টা। তারপর দেখি আমার পেট লাল হয়ে আছে, যেন সত্যি কেউ প্রচন্ড জোরে লাথি মেরেছে আমার পেটে। ঘটনাটা আমার মাকে বলি, তারপর বাসায় চলে যাই। তারপর আম্মু আমাকে একটা তাবিজ দেন। হোস্টেলে হঠাৎ একদিন দেখি যে হাতে আমার তাবিজটা নেই, কোথাও খুঁজেও পাচ্ছি না। তারপর যখন বাসায় যাই, টানা 21 দিন ধরে আমার জ্বর, বমি আর ভয়াবহ সব দুঃস্বপ্ন। প্রতিটা স্বপ্নের বিষয়বস্তু, কেউ আমাকে মারছে আর আমি মরে যাচ্ছি, আর ঠিক মৃত্যুর 1 সেকেন্ড আগেই আমার ঘুম ভেঙে যেত। শরীর ভীষণ ব্যথা করত। তারপর সকাল, বিকাল, দুপুর, রাত, যখন তখন আমি এই স্বপ্ন দেখতাম, ঘুমলেই আমি এই স্বপ্ন দেখতাম। এমনকি সোফায় বসে 5 মিনিটের জন্য চোখ বন্ধ করলেও এই স্বপ্ন চলে আসত। তারপর সুস্থ হই, হোস্টেলে যাই, একসময় তাবিজটা খুঁজে পাই বিছানার তোশকের নিচে। কিন্তু তোশকের নিচে কিভাবে গেল? যাই হোক, 1991 সাল, আমরা তখন সিলেটে ভার্সিটিতে ভর্তি হলাম। আমার বয়স 18। আমার জীবনে নেমে এলো ভয়াবহ বিপর্যয়। একটা রাত ঘুমোতে পারিনি, এক কথায় পাগল হয়ে গিয়েছিলাম। স্বপ্নের মাঝে কতবার যে মৃত্যুর হাত থেকে ফিরে আসতাম বলতেও পারবো না। ভয়াবহ সেই চেহারা আমাকে প্রতি রাতে তাড়িয়ে বেড়াত। 5 মিনিটের জন্য ঘুমোতে পারতাম না। স্বপ্নে যে জায়গায় মারা হতো, ঘুম থেকে উঠে যাওয়ার পর সেই জায়গায় ব্যথা করত, দেখতাম লাল হয়ে আছে সেই জায়গাটা। আমার ভার্সিটিতে যাওয়া বন্ধ প্রায় 3 মাস। আমি কি বলি কি করি কিছুই মনে থাকে না। এমনকি আমার নানা নানু নাকি ওই সময় আমাদের বাসায় ছিলেন, কিন্তু আমি আজও তা মনে করতে পারি না। অনেকের সাথে কথা বলে জানতে পারি আমাকে নাকি তখন দেখতে অপ্রকৃত সুদের মতন দেখাত, বিশেষ করে আমার চোখ। সাধারণ মানসিক সব রকম ডাক্তারই নাকি আমাকে তখন দেখানো হয়েছে, তারা শুধু ঘুমের ওষুধ দিত, আর যখন খুব সমস্যা হতো ইঞ্জেকশন দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখা হতো। মনে আছে আমাকে দিনে 7টা ইঞ্জেকশন পর্যন্ত দেওয়া হয়েছে। আমার একপাশে ভাই আর একপাশে আমার মা ঘুমতো, আমি মাকে ধরে রাখতাম আর ভাই আমাকে ধরে রাখত, কিন্তু স্বপ্নগুলো আমাকে ছাড়তো না। আমি প্রতি রাতে চিৎকার করতাম, দিনে যখন তখন মাথা ঘুরে পড়ে যেতাম, আবল তাবল বকতাম। এক হুজুর, যদি আমি হুজুরে বিশ্বাস করতাম না, আমাকে তেল পড়া মেখে ঘুমোতে বলল। অবিশ্বাস্য রকম ভাবে যেদিন তেল পড়া মাখতাম সেদিন রাত্রে কোনো স্বপ্ন দেখতাম না, আর যেদিন মাখতাম না সেদিনই আমি সেসব স্বপ্নে দেখতাম। আমাকে অসহায় ভাবে সেই হুজুরের কথা বিশ্বাস করতে হলো, কিন্তু সেই হুজুর আমাকে স্পষ্ট করে কিছুই বললেন না, শুধু বললেন আমার উপর জিনের নজর আছে। আমি যদিও বিশ্বাস করিনি, আমাকে পানি পড়ার তাবিজ দিলেন, আমি ব্যবহার করিনি, ফেলে দিয়েছি নদীতে। আর আমার সেই হুজুর আমাকে একটা শরীর বন্ধকের তাবিজ দিলেন, যা পরে আমি ব্যবহার করে সুফল পেয়েছি। 1992 সাল, আমি তখন দ্বিতীয় বর্ষে পড়ি। হঠাৎ একদিন দেখি গলায় সেই তাবিজটা নেই, আমি ভয় পেলাম, তাবিজ খুঁজে পেলাম পরে ঘরের এক কোনায়, কিন্তু আর গলায় দিলাম না, একটা বয়ামে ভরে রেখে দিলাম। একদিন আম্মু অসুস্থ হয়ে গেছে, আবুল তাবুল বকছে, এবং হঠাৎ আমাকে ডাক দিল, বলল যে তোর বড় তাবিজটা আছে না, ওই যে হুজুর দিয়েছে, যা ওইটা ফেলে দেয়, ওই তাবিজটা ভালো না, এক্ষুনি ফেলে দেয়। আমি ঘাবড়ে গেলাম, যদি এসব কথা পরে আম্মু অস্বীকার করেছিলেন, কিন্তু তাবিজটা ফেললাম না। তারপর আমি আবার স্বপ্নে দেখি প্রতি রাতে। তারপর 1911 সাল, একদিন রাতে বাথরুমের আয়নায় একজনকে দেখি, ভয়ঙ্কর এক চেহারা আমার দিকে তাকিয়ে হাসছে। তার চেহারা কি যে ভয়ঙ্কর সেটা আমি আর বললাম না। তারপর অনেক কেঁদেছি, আমার সাথে কেন এমন হবে, আমি কি দোষ করেছি, এখন আমার কাছে এটা কোনো ব্যাপার না। একজনের সাথে এই ঘটনা শেয়ার করেছিলাম, সে বলেছে রাতের বেলা রুমের মাঝখানে বসে তার বা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করতে, তারা কি চায় জানতে, কিন্তু না করিনি, কি লাভ তাতে। কদিন আগের কথা, আমার ভাইয়ের পরীক্ষা, দেখলাম সে আকাশি রঙের শার্ট আর নীল জিন্স পরে ডান হাতে বোর্ড নিয়ে বাম হাতে দরজা খুলে বেরিয়ে গেল। একটু পরে দেখি সে আবার একইভাবে বেরিয়ে যাচ্ছে। আমি বললাম, কি রে তুই ঢুকলি কখন, সে তো পুরো অবাক। সে বলল, আমি বের হলাম কখন। আমি বললাম, তাহলে 2 মিনিট আগে কে বেরিয়ে গেল। সে বলল, মানে? আমি বুঝতে পারলাম ঘটনা কি। আমি ওকে যেতে বললাম, কারণ এর আগেও এই ঘটনা 2-3 বার ঘটেছে, শুধু ভয় পাচ্ছিলাম ওর যাতে কিছু না হয়। আমি অনেক কিছুই বলে দিতে পারতাম যা অন্য কেউ পারত না, তারপর নিজেই অবাক হতাম। যেমন আমার এক বান্ধবীর বয়ফ্রেন্ড ভালোবাসা দিবসে কার সাথে কোথায় বেড়াতে গেছে আমি সেটা পর্যন্ত বলে দিয়েছিলাম। অবশ্য এখন আর সেগুলো কিছুই বলতে পারি না বা পারার চেষ্টা করি না। যারা আমার এই লেখাটি শুনছেন, আমি তাদের জায়গায় হলে এটি বিশ্বাস করতাম না, কারণ আমি অবিশ্বাসীদের দলে। তবে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যার সাথে এসব ঘটে একমাত্র সেই বোঝে। অনেক ধন্যবাদ নাহিদ আমিন আপনাকে। আর বন্ধুরা, আমরা ছোট্ট একটা বিরতি নেব এখন, রাত 12টার খবর শুনো, তারপর আবারও ফিরে আসছে শারমিন কুয়াশায়। কুয়াশার মূল গল্প নিয়ে সঙ্গেই থাকবেন, লিখে পাঠাবার ঠিকানা একই, 2221। শুনছেন এবিসি রেডিও 90.2, চলছে কুয়াশা, সঙ্গে আছি আমি শারমিন। আমরা আজকে পরপর দুটো গল্প শুনে ফেলেছি ইতিমধ্যে। প্রথমটা ছিল সত্যজিতের লোড শেডিং, আর পরেরটা ছিল নাহিদ আমিনের পাঠানো একটি গল্প। সময় হয়ে গেছে আমাদের কুয়াশার মূল গল্প চলে যাবার, কিন্তু তার আগে একবার দেখে নিয়ে আমাদের আজকে এসএমএস কে পাঠিয়েছে 2221-এ। শুরুতে পাঠিয়েছে মাহমুদুল আমিন ইকতার সন্দীপ থেকে, শামিন আপু আমার বন্ধু এমদাদকে একটি হাই দাও, সে কুয়াশা শুনছে। হাই এমদাদ, আমার সব ফ্রেন্ডদেরকে হাই বলে দাও, খিলখিল থেকে কামিয়া, সবাই শুধু হাই শুনতে চাচ্ছে। মুক্তি লিখেছে, আবার থেকে আই হোপ মজা হবে, আর কংগ্রেচুলেশন এবিসি রেডিও। হ্যাঁ, এবিসি রেডিও এখন 1 নম্বর, আর সবাই বলছে। নায়লা লিখেছে, আপু আপনার ভয়েসটা অনেক নাইস এন্ড কুয়াশা ইজ অসম, থ্যাংক ইউ নায়লা। জেরিন লিখেছে, শাহিবাগ থেকে, আপু আমি বড় হয়ে আর্জি হব, খুব ভালো কথা, হ্যালো শামিন আপু, আমি কুয়াশা নিয়মিত শুনি, বিকজ কুয়াশাকে আমি একদিনও না শুনে থাকতে পারি না। শাকিল সন্দীপ থেকে। আর তাসিন লিখেছে, শামিন আপু আমি আজ প্রথম কুয়াশাতে মেসেজ পাঠালাম, আজ অনেক ভয় হচ্ছে। আর লিখেছে আরাফাত লালমাটিয়া থেকে, শামিন আপু তুমি গল্প ভালো করে শেষ করো না কেন, এই কথা তো এই পর্যন্ত কেউ লিখিনি, তুমি মনোযোগ দিয়ে শোনো না অথবা তুমি বুঝতে পারো না। আর হাই সিস্টার, আমি আই এম ইয়োর লিটল ফ্রেন্ড অ্যাঞ্জেল, আই এম ইয়োর বিগ ফ্যান, মাই এল্ডার সিস্টার ইজ এল্ডার সিস্টার লাইক ইউর শো ভেরি মাচ, প্লিজ সে হাই টু মাই সিস্টার পিঙ্কি ফ্রম চিটাগং, তোমার নাম তো লিখে পাঠাও নি। আচ্ছা হাই বললাম তোমার বোনকে। শামিন আপু হাউ আর ইউ, রিয়েলি ইউর শো কুয়াশ ইজ ভেরি অসম, আই এম ইয়োর রেগুলার লিসনার মতিউর রহমান, মতিউর রহমানের চান্দিনা কুমিল্লা থেকে। মাহিম লিখেছে আপু আমি আর আমার ছোট ভাই একসাথে কুয়াশা শুনছি। স্বপন নারায়ণগঞ্জ থেকে লিখেছে আই লাভ কুয়াশা অ্যান্ড কুয়াশা মিউজিক, কুয়াশার টিমকে ধন্যবাদ। আচ্ছা মাহফুজুর রহমান চিটাগং থেকে লিখেছে আপু আপনাদের দোয়ায় 4.88 পেয়েছি, আর আফসোস মিষ্টি খাওয়াতে পারছি না ফিউচারের জন্য, দোয়া করবেন, অনেক ধন্যবাদ। মিষ্টি পেয়েছি আজকে আমাদের সুমায়া নামে একজন বন্ধু, সে গোল্ডেন ফাইভ পেয়েছে, জিপিএ গোল্ডেন ফাইভ, সে মিষ্টি খেয়ে গেছে আমাদেরকে। অদিত লিখেছে মিরপুর থেকে, হ্যাভ ইউ স্টপড রিডিং শর্ট স্টোরিজ ফ্রম দ্য লিসনার্স, এতক্ষণে বোধ হয় অভিযোগটা যে সত্যি না সেটা দূর করতে পেরেছি। আচ্ছা আশিক লিখেছে চিটাগং থেকে, আই লাভ আই লাইক কুয়াশা। মোমু নিশা লিখেছে সত্যজিৎ রায়, ইজ সত্যজিৎ রায় ইয়োর ফেভারিট, হ্যাঁ মোস্ট ফেভারিট। আচ্ছা জেরিন মহাকালী মহেশখালী থেকে লিখে পাঠিয়েছে, কিবরিয়া বগুড়া থেকে লিখে পাঠিয়েছে আমি কিবরিয়া ভাইয়ের মতো একজন ভালো আরজে হতে চাই, আশা করি ভাইয়া তুমি অনেক বড় আরজে হবে ইনশাল্লাহ। ঠিক বুঝতে পারলাম না আপনার লেখাটা, দেখ আপনার জন্য আমার অভিনন্দন থাকলো। আর অর্ণব লিখেছে এটা কোথা শাহজাহানপুর থেকে, সরি শামিন আপু আজ আমার বার্থডে, হ্যাপি বার্থডে অর্ণব। আর লিখেছেন আই লাভ লাভ ইউর প্রোগ্রাম, ধন্যবাদ অনেক। তো ঠিক আছে, আমার আরো যারা লিখেছেন আরো লিখতে থাকুন, আর যাদেরটা পড়া হয়নি আমি পরে আপনাদের এস এম এস গুলো পড়ছি। কিন্তু এখন আমরা চলে যাবো আজকের মূল আমাদের কুয়াশা যে মূল গল্প সেই গল্প শুনতে। আজকের গল্পটি লিখেছেন, আজকের মূল কাহিনীটি হচ্ছে সাকিব ফাজলাল, অনেকদিন পরে তিনি আমাদের জন্য যে কাহিনী পাঠিয়েছেন, মূল কাহিনী মূল ভাবনা আর কি, কাহিনীটার মূল ভাবনা হচ্ছে সাকিব ফাজলাল, এবং এটা নাট্যরূপ দিয়েছেন শাগুফতা আবেদ শাড়ি। তাহলে আমরা শুনি নাটকটি, নাটকটি মানে আজকের কাহিনীটি, তারপরে ফিরে এসে কথা বলছি। যার যার কৃতকর্মের ফল তো তাকেই ভোগ করতে হবে, আর এটাই স্বাভাবিক। কে জানে কে কখন কিভাবে জড়িয়ে পড়ছে কোন অন্যায় কাজে, আর নিজের হাতে তৈরি করছে নিজের মৃত্যুকূপ, অন্য কারোর ক্ষতি করতে গিয়ে নিজেরই অমঙ্গল ডাকে অনেকে। আপনি দেখেছেন কি কখনো এমন অমঙ্গলের ডাক, কখনো কি জড়িয়ে পড়েছেন কোনো অন্যায় কাজে, নিজের কর্মফল নিজেই ভোগ করার জন্য আপনি প্রস্তুত? ধানমন্ডি লেকের ধারে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছেন ফজল আলী, ফিরছে সেই মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, নাইট ডিউটি ছিল তার, বয়স হয়েছে যথেষ্ট, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস, যা নাকি বড় লোকের ব্যাপার, প্রতিদিন ইনসুলিন নিতে হয়, মাসে একদিন বারডেমে গিয়ে পুরো মাসের ইনসুলিন একবারই নিয়ে আসে, বুদ্ধি করে এক মেডিকেলের ডাক্তারকে ধরে পাশ করিয়ে নিয়েছে। কিন্তু তাহলে কি হবে, কিছুতেই খাওয়া দাওয়া কম করতে পারেন না, তিন চার বেলা থালা ভর্তি ভাত পেটে পুড়তে না পারলে শরীরই চলবে না, আর মিষ্টি পেলে তো কথাই নেই। মেডিকেলের যেই বিভাগে ফজল আলীর কাজ, সেখানে প্রায় বকশিস হিসেবে মিষ্টির বন্যা বয়ে যায়। তাই এত মিষ্টি খাওয়ার অপরাধটাকে ধামাচাপা দেওয়ার জন্য সকালের এই হাঁটা। বাড়ি ফেরার ভাড়াটাও মা এক ঘেয়ে দুই পাশে আছে, কিন্তু সাত সকালবেলা এই লেকের পারে তাকে কে ডাকছে? তাও আবার মেয়ে মানুষের গলা। পেছনে ফিরে আরো অবাক হয়ে ফজল আলী, একটা মেয়ে লাল টুকটুকে বেনারসি পরা, গা ভর্তি গহনা, এই সময় এই জায়গায় এরকম একটা বউ কি করছে?
কেডা, তুমি কি আমারে ডাকো?
হ্যাঁ দাদু, সে কতক্ষণ ধরে ডাকছি শুনতে পান না?
দাদু, আমার কেন ডাকো? আমার দিয়ে তোমার কি কাম?
বলছি বলছি, একটু জিরিয়ে নেই, দাঁড়ান। আচ্ছা, একটু বসবেন আমার সাথে? ও ওই যে, চলেন না ওই বেঞ্চটায় গিয়ে বসি।
কিন্তু আমার তো বাড়ি ফিরতে হইব, সারা রাত জায়গা ছিলাম, এখন বাড়ি গিয়ে যদি না ঘুমাই কাল।
প্লিজ দাদু, আমি খুব বিপদে পড়েছি, এই মুহূর্তে কারো সাহায্য আমার খুব প্রয়োজন।
আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, চলো।
মেয়েটা এমন ভাবে দাদু দাদু করছে, কি এক মায়ায় ফজল আলী তার কথা শুনতে রাজি হয়ে যায়। বহু বছর অনেক চেষ্টা করেও বাচ্চা হয়নি ফজল আলীর। কত সাজ ছিল, ঘর ভর্তি ছেলে মেয়ে নাতি পুতি খিলখিল করবে, সাধ্য ছিল না কিন্তু সাজ ছিল। কিন্তু কপালে না থাকলে আর কি করা, তাই দাদু ডাকটা শুনে কানটা জুড়িয়ে গেল ফজল আলীর। মেয়েটার সাথে তাই বেঞ্চে গিয়ে বসলো সে।
আচ্ছা বলো, কি বলবা বলো।
আমার নাম দীপা, আমার বাড়ি সিরাজগঞ্জে, আমি খুব বড় বিপদে পড়েছি দাদু, আমার এখন সাহায্যের প্রয়োজন, আমি একা কিচ্ছু করতে পারবো না, আপনি কি আমাকে সাহায্য করবেন?
আচ্ছা কি করতে হইব সেইটা তো কও আগে।
আমাকে সাহায্য করতে হলে যে আমার পুরো গল্প আপনাকে শুনতে হবে, আপনি কি শুনবেন?
অনেক সময় লাগবো নাকি, কাল সারা রাত ঘুমাইনি।
না না, খুব বেশি সময় নেব না, আমি এমনিতেই খুব চুপচাপ, বেশি কথা বলতে আমি নিজেই পছন্দ করি না, প্লিজ দাদু।
কিন্তু তোমার পরনে বিয়ার পোশাক কেন? বিয়ার আসর থেকে ভাইকে আইছো নাকি? দেখো ভাইয়া, আমি কিন্তু তোমার সাহায্য করতে গিয়ে নিজে বিপদে পড়তে পারবো না।
ঠিক কথাই তো বলার চেষ্টা করছি, কিন্তু আপনি তো শুনছেনই না। ভয় পাবেন না, আমি পালাই না, আমার বরই পালিয়ে গেছে। ফজল আলীর তো চক্ষু চড়ক গাছ, মেয়েটা বলে কি? এত মিষ্টি মেয়েটাকে ফেলে ওর বর পালিয়ে যাবে, তাই কখনো হয় নাকি? আচ্ছা, মেয়েটা তাকে বোকা বানাচ্ছে না তো, আবার কোনো ঝামেলায় ফেলে দেবে না তো? অবশ্য মেয়েটাকে দেখে মনে হচ্ছে না যে সে বাটপার গোছের কিছু, আর এমন ভাবে দাদু দাদু করছে, না আর পারা যাচ্ছে না, শুনতেই হবে তার কাহিনীটা কি।
তোমার বর তোমারে ফেলে পালাই গেছে, তার বিয়া কইরা পালাইছে নাকি না কইরাই পালাইছে?
বিয়ার করলো কই,
তা আমার কি করতে হইব সেইটা এবার কও দাদু ভাই।
আমি প্রতিশোধ নিতে চাই, আর আপনার আমাকে সাহায্য করতে হবে।
দেখো দেখি আজকালকার পোলা পাইন, জানা নাই শোনা নাই বিয়া করতে ঝাঁপায় পড়লো, এমন খাম খেয়াল করলে জীবন চলে দাদু ভাই? যা হয়েছে ভালো হয়েছে, এখন যাও, তুমি তোমার বাপ মার কাছে ফিরে যাও দাদু ভাই।
আমার যে বাড়ি ছেড়ে আর কোনো রাস্তা নেই দাদু, আমাকে যে ও এভাবে ঠকাবে আমি তো তা বুঝতেও পারিনি।
বাড়িটা যত গহনা টাকা পয়সা যা ছিল সব কিছু নিয়ে আমি বের হয়ে এসেছিলাম। বাড়ির কেউ আমার মুখও দেখবে না।
ওইটা তোমার মনের ভয় দাদু ভাই, বাপ মার কাছে সন্তান অন্যরকম জিনিস রে দাদু ভাই। এত সময় পর তোমার কাছে পাইলে দেখবা ও করে হুশ থাকবো না, সব ভুলে যাইব রে দাদু ভাই।
কিন্তু আমি যে আর ফিরে যেতে পারবো না দাদু, ওই পথে আমার আর ফেরা হবে না কোনোদিন, না কোনোভাবেই না, কিছুতেই না দাদু, কিছুতেই না। কিন্তু কিন্তু আমি যে আর আমি যে আর ফিরে যেতে পারবো না দাদু, ওই পথে ওই পথে আমার আর ফেরা হবে না কোনোদিন, না কোনোভাবেই না, কিছুতেই না, কিছুতেই না দাদু।
দীপার কান্না দেখে ফজল আলীর চোখ ভিজে আসে। আহারে, খুব কষ্ট পেয়েছে মেয়েটা। ও যে ছেলেটার কথা বলছে সেই ছেলেটা সম্ভবত অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে দীপার সঙ্গে। কিন্তু আজকাল তো এটা খুব স্বাভাবিক বিষয়, বিশ্বাসঘাতকতা, প্রতারণা, আজকাল তো এগুলো প্রেমেরই আরেক রূপ। আর তাই তো বেড়েই চলেছে প্রতিশোধ দেবার স্পৃহা। তবে তো দীপার প্রতিশোধ নিতে চাওয়াটাও কোনো অন্যায় নয়, এটা তার ভালোবাসা বহিঃপ্রকাশের একটা মাধ্যম। তবে তো দীপার প্রতিশোধে ফজল আলী তাকে সাহায্য করতেই পারে। ফজল আলীর যদি সন্তান থাকত তবে তো দীপার মতো একটা নাতনিও তার থাকতে পারত। ফজল আলী কি সাহায্য করবে দীপাকে? আচ্ছা, কি সাহায্য চাইতে পারে দীপা ফজল আলীর কাছে?
ফেরার জন্য তো ঘর ছেড়ে বেরিয়ে আসেনি দাদু, আমি আর ফিরে যেতে পারবো না।
কিন্তু তুমি যে কামে ঘর ছেড়ে আসছিলা, বাপ মা ছেড়ে আসছিলা, সেইটাও তো হয় নাই। তুমি এখন বাড়ি ফেরা না গেলা কই যাইবা, কি করবা, কি খায় বাসবা? আজকাল তোর পোলাপান জীবনদারে যত সহজ হবে জীবনটা অত সহজ না রে দাদু ভাই।
কার কাছে যাওয়ার কথা বলছেন? বাবা মার কাছে। তাদের ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েই তো একজনকে ভালোবেসেছিলাম, বাবা মার ভালোবাসাকে যথেষ্ট মনে করিনি, সেই জন্যই তো আর একজনের টানে ঘর ছাড়া হয়েছিলাম। ভেবেছিলাম সব ভালোবাসা আমি একজনের কাছেই পাব, সেই একজনই আমাকে সব কিছু দিয়ে ভরিয়ে দেবে। কিন্তু 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 এত বড় ভুল আমি কেন করলাম, কিভাবে করলাম? আমি এখন কার কাছে যাব? বাবা মাকে তো আমি আর ভালোবাসি না, ভালোবাসলে কি আর অমানুষটার জন্য দাদুকে অস্বীকার করে চলে আসতে পারতাম?
এটা তো অভিমানের কথা দাদু ভাই, আস্তে আস্তে সব অভিমান চলে যাইব, কিছু মনে পড়বো না একসময়।
আমি আমি ভুলতে পারবো না দাদু, আমার সাথে কি হয়েছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যদি বুঝতে পারতেন তাহলে তাহলে অন্তত এসব কথা আমাকে বলতেন না।
আচ্ছা আচ্ছা, কি হয়েছে এটা আগে বলো, আমার সব খুলে বলো। তুমি
বলছি আমি যাকে ভালোবেসে সব কিছু ছেড়ে চলে এসেছিলাম তার নাম রিপন। ও ঢাকাতে একটা বেসরকারি ব্যাংকে চাকরি করে। তার সাথে আমার পরিচয় অনেক আগে, হঠাৎ একদিন একটা ভুল নম্বরে কল চলে যায়, তখনও ভার্সিটিতে পড়ত। প্রথম দিন কথা বলেই ওকে আমার খুব ভালো লেগে যায়, আমিও বুঝতে পারি যে ওরও আমাকে ভালোই লেগেছে। এভাবে এভাবে চলতে চলতে আমাদের সম্পর্ক গভীর হতে থাকে, আর এই 6 বছরে ওকে আমি অসম্ভব ভালোবেসে ফেলেছিলাম।
6 বছর?
হ্যাঁ দাদু, 6 বছর। এর মধ্যে আমাদের দেখা হয়, সম্পর্ক আরো গভীর হতে থাকে। ও প্রায় আসতো আমাদের সিরাজগঞ্জে, ছুটি পেলেই চলে আসত। একবার বাবার কাছে ধরা পড়ে যায়। আমার বাবাই ফোনে হওয়া প্রেমে বিশ্বাসী না, আমাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো ওকে ওর পরিবারের লোকজনদের নিয়ে বাড়িতে এসে কথা পাকাপাকি করে দিতে হবে, নাহলে ওর সাথে আমাকে সম্পর্ক রাখতে দেবে না।
হ্যাঁ, কি তোমার বাড়ি আসছিল?
তখন আমাকে কত সুন্দর করে বোঝালো যে ওর পড়াশোনা শেষ না হলে ও যদি বাড়িতে বিয়ের কথা বলে তবে নাকি ওকে বাড়ি থেকে বের করে দেবে, ও চাকরি পেলে তবেই নাকি আমার কথা ওর বাসায় বলতে পারবে, তার আগে না। আমিও তাই মেনে নিলাম। আমার বাবা এ কথা শুনেই বলেছিল এ ছিল ফ্রড, প্রতারক। এখনো সময় আছে, নিজেকে সামলাও। আমার কোনো একটা বাড়িতে আটকে ফেললো, সে তখন থেকে বাবা মা আমার সব থেকে বড় শত্রু হয়ে গেল, আর জীবন সে হয়ে গেল আমার সবচেয়ে আপন। আমি তবুও লুকিয়ে লুকিয়ে ওর সাথে যোগাযোগ করতাম, ওর লুকিয়ে দিয়ে যাওয়া একটা ফোন থেকে।
তারপর কি হইল দাদু ভাই?
একদিন ও চাকরি পেল, সেদিন গিয়ে আমি কি খুশি হয়েছিলাম আপনাকে কি বলবো দাদু। আমাদের কষ্টের দিন শেষ হতে যাচ্ছিল, কিন্তু তারপর থেকে যতই ওকে বলি বিয়ের কথা ততই দূরে দূরে পালাতে থাকে, কেমন যেন বদলে যায়। আমার খুব কষ্ট হতে থাকে। একদিন ও আমাকে বলে ওর বাসা থেকে আমাদের সম্পর্কটা মেনে নেবে না, ওর মার নাকি আমাকে পছন্দ না, আমার বাবার কোটি কোটি টাকা নেই, আমি দেখতে ভালো না, আমার গায়ের রং দুধে আলতানা, তাই নাকি ওদের বাড়ির কারোরই আমাকে পছন্দ না।
তোমারই পছন্দ না? এইটা কিরাম কথা কইছে সে? কি সুন্দর ফুটফুটে মাইয়া তুমি, তোমার বাবাই ঠিক কইছিল। হ্যাঁ, আসলে দুই নম্বর লোক, তোমার থেকে সাহা পাওয়ানোর লেগা হ্যাঁ এসব কথা কইছে, তারপরও তুমি তার সাথে সম্পর্ক রাখলা।
আমি কোনোদিন ভাবিনি যে ও ছাড়া অন্য কারোর সাথে আমাকে জীবন কাটানো লাগবে, ওর সাথেও আমি কাউকে কল্পনা করতে পারতাম না। আর রিপনও আমাকে খুব ভালোবাসত। আমরা ঠিক করেছিলাম আমরা পালিয়ে বিয়ে করব, কিন্তু আমি আবার বাসে ধরা পড়ে যাই। ওদের ফ্যামিলির কথাবার্তা শুনে আমার বাবার মাথা গরম হয়ে যায়। বাবা একদিন ওদের বাড়িতে গিয়ে ওদের সবাইকে খুব অপমান করে আসে, বাড়ি ফিরে সেদিনই আমার বিয়ে ঠিক করে ফেলে। আমরা দুজন ঠিক করি আমরা আমার বিয়ের দিনই পালিয়ে গিয়ে বিয়ে করব।
ও, তার মানে তুমি তোমার বিয়ার আসর থেকে পালাই আসছো, সেই জন্যই তোমার পরনে সাজ পোশাক।
এতটুকুতেই অবাক হচ্ছেন দাদু? অবাক হওয়ার তো এখনো অনেক বাকি। আচ্ছা, দীপা এভাবে কথা বলছে কেন? কি ঘটেছিল ওর সাথে? ওর গল্পটা আর সব সাধারণ গল্পের মতো তো মনে হচ্ছে না। সে একই প্রেমের ঘ্যান ঘ্যানানি, দুটি ছেলে মেয়ের অবুঝ মনের গল্প যা সে সবারই জানা। হয়তো বা এমনও হতে পারত দুজন নিজেরাই তাদের সুতীব্র টানে একসাথে ঘর বেঁধে পরস্পর পরস্পরের একমাত্র সহায় হয়ে জীবন যাপনের সিদ্ধান্ত নেবে, যা এই গল্পে হয়নি বলেই ধারণা করা যাচ্ছে। অথবা একজন শিকার হবে অন্যজনের প্রতারণার বা বিশ্বাসঘাতকতার। কিন্তু তাতে করে কি এমন প্রতিশোধের উপায় খুঁজে বের করছে দীপা, যার জন্য তার একটা অচেনা অজানা মানুষের সাহায্য প্রয়োজন হয়ে পড়েছে? ফজল আলীর সাথে দীপা কি কোনো যোগসূত্র আছে? সে তো অন্য কারো সহযোগিতাও নিতে পারত, অথবা এই অবুঝ প্রেমের সামান্য ব্যর্থতার জন্য সে নিজেই রিপনকে শাস্তি দিতে পারত। কিন্তু কি প্রতিশোধ নিতে চায় দীপা? ফজল আলী বা তার জন্য কি করতে পারবে? ফজল আলী আর দীপা দুজনেই কিছুক্ষণ চুপ করে বসে থাকে, মাথা নিচু করে কি কি সব যেন ভাবতে থাকে। কিন্তু তার চোখ নিশ্চুপ থাকে না, তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। ফজল আলী মাঝে মাঝেই দীপার মুখের দিকে তাকাচ্ছে, আবার পরক্ষণেই চোখ সরিয়ে নিচ্ছে। দীপার ডুকরে ডুকরে কেঁদে ওঠা মুখটা ফজল আলী আর সহ্য করতে পারছে না। দীপার সাথে আর কি হয়েছে তা জানার প্রবল ইচ্ছায় আর থাকতে না পেরে বলে ওঠে ফজর আলী,
আরে কাঁদে না রে দাদু ভাই, কাঁদে না, থামো দেখি।
This track was downloaded from fusionbd.com.
আরে আরে কাঁদলে কি আর সব উঠে আইব? আরে দেখি তাও থামে না। আচ্ছা আচ্ছা, তোমার গল্পটাকে শেষ করবা তো নাকি?
গল্পটার শেষ কি? পরশু রাতে আমার বিয়ে হবার কথা ছিল। সবাই যখন বিয়ের কাজে ব্যস্ত, আমি তখন চুপ করে বাড়ির পেছনে দরজা দিয়ে বেরিয়ে আসি। খানিক দূরেই জীবন আমার জন্য অপেক্ষা করছিল। আসার আগে যত টাকা পেরেছি নিয়ে এসেছিলাম, আর সব গয়না তো আমার পরনেই ছিল। জীবন বলেছিল ওর কাছে কোনো টাকা পয়সা নেই, একটা নতুন সংসার, তার কত খরচ, তাই আমি ওর উপরে চাপ ফেলতে চাইনি। খানিক দূরে এসে যখন দেখলাম জীবন দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছিল সেই মুহূর্তে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। আমি আনন্দে ওকে জড়িয়ে ধরলাম। তারপর আমাকে ঢাকাতে নিয়েছে। তারপর
দাদু ভাই, খাওয়া দেখি, আরে কাঁদে না। আরে কি হয়েছিল তারপর?
ও আমাকে ঠকিয়েছে দাদু, ও আমাকে ঠকিয়েছে, ও আমাকে বিয়ে করেনি, ও আমাকে বিয়ে করেনি।
দেখো দেখি সারান, তোদের সাহস কত? হ্যাঁ বিয়ে করবি না তো, মায়ের আরে ভাগা আনার কি দরকার ছিল? তোমার ভাগা আনলো কেন? বিয়া করবো না তো ভাগা আনলো কেন? কিছু কইছি তোমারে?
কিন্তু ও প্রতিশোধ নিতে চেয়েছিল। আমার বাবা ওকে ওর পরিবারকে অপমান করেছিল, সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে আর আমার বাবা মাকে অপমান করার জন্য ও এমন করেছিল। আরো তাতে সার্থক, আসলে তো ও কোনোদিন আর পরিবারের কারো কাছে আমার কথা বলেইনি, আমাকে মিথ্যা বলেছিল। ও আমাদেরকে শেষ করে দিয়েছে, পুরোপুরি শেষ করে দিয়েছে, আমাকে এক ধাক্কায় রাস্তায় নামিয়ে দিয়েছে, ধুলোর সাথে মিশে গেছি আমরা।
এইরকম তো হইব, এই যে তোমার আগেই বোঝা উচিত ছিল দাদু ভাই। এত কিছু জেনেও তুমি তার লোকের সংসার করবা, এরকম একটা সিদ্ধান্ত নিলা কি করে তুমি? এত বেকু হইলে কি চলে? তা যাই হোক, ঢাকায় নিয়ে আসা হ্যাঁ, তোমার লোকে কি করছিল, কি করছিল তোমার লোকে? তুমি সবকিছু টের পাইলা কখন? কিভাবে টের পাইলা কথা কও। এই দাদু ভাই, তুমি এমন করতেছো কেন? কথা কও দাদু ভাই।
বন্ধুরা শুনছিলেন আজকে কুয়াশার মূল কাহিনীর প্রথম অংশ। অদ্ভুত এক ঘটনা আজকে, আমরা এখনো রহস্যের জালে আটকে আছি, আমরা বুঝতে পারছি না কি হচ্ছে। আমরা এখানে দুটো চরিত্র দেখতে পাচ্ছি আজকে কাহিনীর, ফজর আলী এবং দীপা। ভোরবেলা ফজর আলী হাঁটতে বেরোন, তিনি কি করেন, তিনি কোন পেশায় আছেন এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি, কিন্তু তিনি যে পেশায় আছেন সেই পেশাতে তাই মিষ্টি খাওয়ানো হয়, এবং সেই প্রচুর মিষ্টি খাওয়ার ফলে বা যে কারণে তো মিষ্টি খাওয়া নিষেধ করা, ডায়াবেটিস রয়েছে, এবং ডায়াবেটিস থাকার ফলে সে সকালবেলা কিছুটা তার পয়সা বাঁচাতে, কিছুটা তার ডায়াবেটিস এর কারণে তার হাঁটা উচিত, সে কারণে সে সকালবেলা ধানমন্ডি লেকের পারে হাঁটে তার কর্মক্ষেত্র থেকে ফিরে আসা বা যাওয়ার পথে। সেটা আমরা শুনেছি শুরুর দিকে। সেখানে একটি মেয়ের ডাক শুনতে পাই যার নাম দীপা। আমি ছোট্ট করে বলছি, অনেকে লিখে পাঠিয়েছেন প্রথমটা মিস করেছেন সে কারণে। সেই দীপা মেয়েটাকে যখন ডাকে তাকে দাদু দাদু বলে, সে পিছনে ফিরে তাকিয়ে দেখে একটি মেয়ে তার পরনে বিয়ের পোশাক, গহনা গাটি সহ একেবারে পুরো বিয়ের পোশাকে। এত সকালবেলা সেই মেয়েটা কি করছে স্বাভাবিক তার একটা কৌতূহল হয়। মেয়েটার সঙ্গে কথা বলে সে জানতে পারে সেই মেয়েটি ঢাকায় এসেছিল তার ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে করবে বলে, বাড়ি থেকে পালিয়ে এসেছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম তার ভালোবাসার মানুষই তার সঙ্গে প্রতারণা করেছে, তাকে বিয়ে করেনি। কিন্তু কি হয়েছিল তার সঙ্গে, সে কেন ওখানে এইভাবে এইভাবে কাটছে অঝোর ধারায়, তাকে বিয়ে করেনি, তাকে এভাবে ফেলে রেখে চলে গেছে, সে অত ভোরবেলা সেখানে কি করছে এবং কেন সে প্রতিশোধ নিতে চায়, এবং এত মানুষ থাকতে সেই বা কেন ফজর আলীর কাছে এসেছে সাহায্যের জন্য। আরো অনেক মানুষ ছিল অন্য কারোর কাছে সে সাহায্য চাইতেই পারতো। এবং শুরুতে আমরা একটা শব্দ পেয়েছি যেরকম কিছু একটা ভারী কিছু পড়াশো, সব মানুষ ধরো ধরো বলছে কে কোথায় পড়ে গেছে বা কি হয়েছে সেটাও আমরা জানি না। তো আমরা সবকিছু জানবো ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে এর পরের পর্বে। তো আর দেরি করবো না, চলে যাবো ছোট্ট একটা বিরতিতে, তারপরে সোজা চলে যাবো পরের অংশে শুনতে, তারপরে আবার ফিরে এসে কথা বলছি। সঙ্গেই থাকবেন, আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 221। কুয়াশা চলছে এবিসি রেডিও এফএম 89.2 এর সঙ্গে আছি আমি শর্মি। দীপা কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে থাকে, ও সারা শরীর থরথর করে কাঁপতে থাকে, ছটফট করতে থাকে সে। ফজর আলী খুব ভয় পেয়ে যায়, আর এরই মধ্যে আশেপাশের লোকজনের চোখেও পড়তে শুরু করেছে বিষয়টা। এই কোন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লো ফজর আলী, আর দীপাই বা কেন এমন করছে, ও শরীরের কাপড়গুলো থাকছে না ঠিক মতো। ফজর আলী খুব অস্বস্তিতে পড়ে যায়, তারপর আর না থাকতে পেরে ধমকে উঠে ফজর আলী।
এই মাইয়া, তুমি এমন করতেছো কেন? তুমি তো দেখি আমারে বিপদে ফেলাই দিবা। তুমি তুমি ঠিক করে কইবা, তুমি ঠিক করে কইবা তুমি কি চাও, নইলে কিন্তু আমি চলে নমুকে দিলাম।
না আপনি যাবেন না, যাবেন না আপনি, আমাকে আমাকে সাহায্য না করে আপনি যাবেন না, যেতে পারবেন না, যাবেন না।
দেখো আর একটাও বাড়তি কথা না কইয়া আমার কি করতে হইব সেইটা কও তুমি।
দীপনকে দীপনকে মেরে ফেলতে হবে।
কি কি কইলা?
হ্যাঁ দীপনকে মেরে ফেলতে হবে, মেরে ফেলতে হবে ওকে।
কি কইতাছো তুমি, তোমার মাথা ঠিক আছে তো? তুমি কি কইতাছো, বুঝা কইতাছো?
হ্যাঁ আমি বুঝেই বলছি, আপনি আপনি ওকে মেরে ফেলুন, খুন করে ফেলুন ওকে।
টাকা খাইছো তুমি আর খুন করে জেলে যাবো আমি? আমার কি পাগলা কুত্তা কামড়াইছে নাকি? এই সামান্য কারণে আমি একটা মানুষের জীবন নিয়ে নেব?
সামান্য কারণ নয়, সামান্য কারণ নয় দাদু, আমি আপনাকে যেটুকু বলেছি এর বেশি আর কিচ্ছু বলতে পারবো না। কিন্তু কিন্তু আপনাকে কাজটা করতেই হবে, করতেই হবে আপনাকে।
আমি পারুম না? আরে এটা কোনো কথা হইলো নাকি? আমার তোমার কোনো কথা শোনাই উচিত হয় নাই, কিন্তু মায়াই পড়ে এতক্ষণ তোমার পেঁচাল শুনলাম, ধুরো আমার সকালে ঘুম দায় মাটি হয়ে গেল। এই মায়া যাও দেখি যাও, তুমি তোমার রাস্তা মাপা যাও।
কারো চোখে পড়ার আগেই ফজর আলী দীপাকে এক প্রকার ধাক্কা মেরে ওখান থেকে চলে যায়। দীপা অনেক হাতে পায়ে ধরে ফজর আলী, কিন্তু ফজর আলী কোনো কথাই শুনতে চায় না। তারপর দীপা ওখানেই পড়ে থেকে হাউ মাও করে কাঁদতে থাকে। পালাতে হবে ফজর আলীকে, এখান থেকে তাকে পালাতেই হবে। দীপা কোন কথা চেপে যায় ফজর আলীর কাছ থেকে, কেন বলতে পারবে না সে সব কথা, কি কথা লুকিয়ে আছে দীপার আত্ম চিৎকারে? না জানতে চায় না ফজর আলী, আর কিছুই জানতে চায় না ফজর আলী। ওখান থেকে পালিয়ে বাঁচতে চায়, কিন্তু কেন? শুধুই কি মানুষ হত্যার ভয়ে, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য? বাড়ি ফিরেও ফজর আলী স্থির হতে পারে না, সারাক্ষণ মনের মধ্যে দীপার কান্নার আওয়াজ ভেসে বেড়াচ্ছে। অদ্ভুত এক অনুশোচনায় বিক্ষিপ্ত হয়ে আছে তার মন। না ঘুমাতে পারল, না খেতে পারল, কেউ কথা বলতে আসলে তার সাথে দুর্ব্যবহার করছে। সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে বিকেল হলো, তবু কিছুতেই স্থির হতে পারছে না সে। ফজর আলীর মনে এই অনুশোচনা কিসের? এই অনুশোচনার সাথে ফজর আলীর আদৌ কি কোনো সম্পর্ক আছে? তিক্ত বিক্ষিপ্ত মন নিয়ে বিকেলে ডিউটিতে গেল ফজর আলী। কয়েকটা বডি পড়ে আছে, ডাক্তার আসলে কাজ শুরু হবে। এই মন নিয়ে কি কাজ হয়? ফজর আলীর মনে হচ্ছে ছুটে বেরিয়ে যেতে, কিন্তু কোথায় যাবে সে? কোথায় গেলে মুক্তি পাবে এই অনুশোচনা থেকে? এই জীবনে মুক্তি হবে কি তার?
ইলিয়াস, আজ কটা বডি আছে রে?
বেশি না, সাইডটা।
তা তো কমই আছে। ওই কখন আসে রে? আর কেসটা কি
আইসে? তো হেই ভোরবেলা আপনি যাওয়ান খানিক বাদি, দুইটা মার্ডার, একটা পানিতে ডুবে মরছে আর একটা সুইসাইড।
সুইসাইড? সুইসাইড না রে বেটা, এতদিনে কথাও ঠিক করে কইতে শিখলি না, বল সুইসাইড।
ওই হইল চাষা, সুইসাইড সুইসাইড।
সব বেটা, তুই আর মানুষ হইবি না কোনোদিন। ওই ডাক্তার আসবো কখন?
ইন্টার্ন ডাক্তারদের মিছিল চলতেছে, 10টার আগে তো আইতে পারবো বলে মনে হয় না।
আরে ভেতরি, ভাবলাম তোর জলদি কাম শেষ করে বাসায় যাবো, তার হইল না।
কেন চাষা, আপনার শরীরটা কি ভালো না?
না মানে ওই আর কি।
বয়স তো আর আপনার কম হইল না?
দুই দিনের ছোকরা, আমার লোকে মস্কর করিস তুই? কানের উপরে একখান দিব, যা নিজে কাজ করে গিয়ে যা।
ফজর আলী সবার সাথে এরকম খিটখিট করতে থাকে, কিন্তু কাজের চাপেই হোক বা মানুষের কথার ভিড়ে, ফজর আলী আজ সকালের বাজে অভিজ্ঞতার কথাটা অনেকটাই ভুলে যায়। প্রায় 10:30টার দিকে ডাক্তার আসে, ফজর আলীকে নেমে পড়তে হয় কাজে। ফজর আলীর কাজটা কি সেটা গল্পের এই পর্যায়ে বলা যেতে পারে। ফজর আলী একজন ডোম, লাশ কাটা ঘরে লাশ কাটাই তার কাজ। সঙ্গে একজন ডাক্তার থাকেন ঠিকই, কিন্তু সব কাজই তাকে করতে হয়। ডাক্তার শুধু দেখে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট লিখে দেয়, এদেশের যে নিয়ম আর কি। যান্ত্রিক রোবটের মতো ফজর আলী লাশগুলো কাটতে থাকে। অবশ্য এই কাজে ইমোশনাল হলে তো আর চলে না, বেশি তো না, মাত্র 4টা লাশ, এর মধ্যে 2টা ছেলের লাশ আর বাকি 2টা মেয়ে। ছেলে দুটোর লাশ কাটা হয়ে গেছে, সাধারণ মার্ডার, গুলি করে হত্যা। একটা মেয়েরও রিপোর্ট শেষ, অল্প বয়সী মেয়ে, পরীক্ষায় ফেল করে 20 খেয়ে সুইসাইড। আরেকটা লাশ কেটে ফেললেই ফজর আলীর কাজ শেষ। যত রাতই হোক আজকে বাড়ি ফিরবেই, কতদিন হয়ে গেল রাতের ঘুমে স্বাদ পাইনি ফজর আলী। ফজর আলী শেষ লাশটা কাটতে থাকে, নদীতে পাওয়া গেছে এই লাশটা, সম্ভবত এটাও মার্ডার কেস। ডাক্তার বডির মুখ হাত পা নেড়ে পরীক্ষা করতে থাকে, আর ফজর আলী টুকরো টুকরো করছে মেয়েটার শরীর, একে একে বের করে আনছে ফুসফুস, কিডনি, লিভার। ডাক্তারদের মতো অত আয়েস করে নেড়ে ঘেটে দেখার ধৈর্য তার নেই, কিন্তু ডাক্তার হঠাৎ এত উত্তেজিত হয়ে পড়ল কেন?
আরে এটা তো রেপ কেস বলে মনে হচ্ছে, দেখি তো।
ফজর আলী মেজাজটাই চড়ে যায়। এবারে বডিটার পেছনে প্রচুর সময় বের করবে এসব ডাক্তার। এসব রেপ কেস পেলেই যেন ডাক্তারদের আগ্রহ আরো বেড়ে যায়।
ডাক্তারেরা কি যে মজা পায় হেরাই জানে, একটা মরা ফেরা বেড়া লাশ নিয়ে এত খুঁটা খুঁটা দেখানোর কি আছে? যথেষ্ট নোংরা।
ফজর আলী ভীষণ বিরক্ত বোধ করে, কিছু বলাও যায় না আবার সহ্য করা যায় না এমন অবস্থা। লাশটার দিকে তাকাতেও তার জন্য কেমন লাগছে, এই প্রথম জীবনে প্রথম এই লাশ কাটা ঘরে তার গা গুলোচ্ছে। কখন যে বের হতে পারবে সে এখান থেকে, হঠাৎ করে চোখ পড়ে যায় মেয়েটার দিকে। মেয়েটার শরীরটা তো এতক্ষণ তার সামনেই পড়েছিল, চোখ পড়ল মেয়েটার মুখে, আটকে ওঠে ফজর আলী। কি
এটা দীপা, সকালে সেই মেয়েটা। থরথর করে কাঁপতে থাকে ফজল আলী। এটা এটা কিভাবে সম্ভব? সকালের কৌতূহল গুলো আবার ফজল আলীকে ঘিরে ধরতে থাকে। কেমন হয়েছিল ওর? তোকে মেরে ফেলা হলো? কে মারল ওকে? রিপন, ও সেই প্রতারক প্রেমিক? নিস্তব্ধ লিথর দাঁড়িয়ে থাকে ফজল আলী। ডাক্তার রিপোর্ট তৈরি করতে থাকে। ফজল আলী আর পারছিল না দাঁড়িয়ে থাকতে, ছুটে বেরিয়ে যায় লাশ কাটা ঘর থেকে। তারপর জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে তার।
কি গো ফজল চাচা, এত হাঁপাইতেছেন কেন? শরীর কি বেশি খারাপ লাগতেছে? ওই ওই লাশটা, ওই লাশটা কোন আছে এখানে?
কোন লাশটা?
আহা, নদীতে পাওয়া গেছে ওই লাশটা।
ও ওইটা ওইটা তো হয়েছে ভোরবেলায় আপনি যাওয়ানোর পরপরই। কেন, কি হয়েছে?
কি কিভাবে সম্ভব? এটা কেমনে সম্ভব? কেমনে
কেন চাচা, কি হয়েছে?
কিছু না, কিছু না। আচ্ছা, পুলিশ আইছিল?
হ্যাঁ আইছিল তো, পুলিশই তো বাড়ি দিয়া গেল।
কোথায় পাওয়া গেছে লাশটা? ওরা কিছু বলছে?
যমুনা নদীতে ঝাঁপাইয়া বসছিল নাকি?
নিজে ঝাঁপ দিছে নাকি কেউ ফালাই দিছে?
এইসব যাই না, আপনি কি করবেন?
এত ফ্যাস ফ্যাস করতেছিস কেন? যা করতেছি ঠিকঠাক উত্তর দে।
ওই আশেপাশের মানুষ নাকি দেখছে? হ্যাঁ, নিজেই নাকি ঝাঁপ দিছে?
এটা কি, এটা কি করে হয়? কিছুই তো মিলাতে পারতিছি না। তাহলে আমার লোকে কথা কইল কে? কি আমার লোকে কথা কইল?
কি হইছে চাচা মিয়া, আপনি এমন করতেছেন কেন? আরে ওই তো ডাক্তার সাহেব আয়া পড়ছে স্যার, রিপোর্ট হইয়া গেছে।
হ্যাঁ, দুইটা মার্ডার, একটা সুসাইড আর একটা রেপ কেস
স্যার। রেপ কেসটা?
হ্যাঁ, ওটা মেবি গণধর্ষণ, আমার কাছে আমি করে দিয়েছি, বাকিটা এখন পুলিশ দেখবে।
দীপা গণধর্ষণের শিকার হয়, কিন্তু এসব কিছুই তো দীপা ফজল আলীকে বলেনি। তবে কি দীপা যেই কথাটা ফজল আলীর কাছ থেকে গোপন করেছিল সেটাই কি এটা? আর দীপার সাথে যখন তার দেখা হয় তখন তো সে মৃত। তবে কার সাথে কথা হয়েছিল ফজল আলী, নাকি সে ভুল দেখছে? সারাদিন দীপার কথা ভাবতে ভাবতে লাশটাকে দেখেও তার চিনতে ভুল হয়েছে, হয়তো তাই হবে। কিন্তু তার এই ভুলটা ভাঙাতে হবে, তাকে এক্ষুনি ফিরে যেতে হবে সেই লাশ কাটা ঘরে। ফজল আলী ছুটে যায় লাশ কাটা ঘরে। ঘরের চারটা টেবিলে চারটা লাশ রাখা, সব শেষ লাশটার দিকে ধীর পায়ে এগিয়ে যায় ফজল আলী। সাদা কাপড়ে ঢাকা রয়েছে লাশটা। ফজল আলী এগোতে থাকে আর মনে প্রাণে খোদাকে ডাকতে থাকে। তার ধারণা যেন ভুল হয়, এই লাশটা যেন দীপার লাশ না হয়। কিন্তু ফজল আলীর মাথা ঘুরছে কেন? চোখের সামনে সবকিছু এরকম ঝাপসা হয়ে যাচ্ছে কেন? অস্পষ্ট অস্পষ্ট কিসব যেন ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে দিয়ে। এসব কি হচ্ছে? এরা কারা? ফজল আলীর পুরো দুনিয়াটা বন বন করে ঘুরতে থাকে। তারপর পা অবশ হয়ে আসে, সে ক্রমাগত ঢলে পড়তে থাকে। তারপর লাশ কাটা ঘরের পাশেই পড়ে যায় ফজল আলীর নিথর দেহ। আর তার চোখের সামনেই যেন ঘটে যেতে থাকে মর্মান্তিক এক দৃশ্য।
এটি কার বাসা রিপন?
এটা এটা আমার এক বন্ধুর বাসা।
সে বাড়িতে নেই?
না, বাড়িতে নেই।
আমাদের বিয়ে কখন পড়ানো হবে?
এই তো আমার বন্ধু কাজই রাখতে গেছে, কাজই আসলেই আমরা বিয়ে করে নেব।
এই বাড়িতে কে কে থাকে?
আমার চার বন্ধু থাকে, ওরা সবাই মিলে আমাদের বিয়ের আয়োজন করতে গেছে, এখনই চলে আসবে।
আমরা বিয়ের পরে কোথায় থাকব?
আপাতত এখানেই থাকব।
এখানে থাকব এতগুলো ছেলের সাথে?
তাছাড়া যার কোনো উপায় নেই জান, এখন থেকে এই মুহূর্ত থেকে নিজেকে প্রস্তুত করো, সামনে অনেক কিছু সহ্য করতে হবে, অনেক কিছু মেনে নিতে হবে। স্ট্রাগল তো শুরু মাত্র।
হ্যাঁ, আমাদের দুজনকেই অনেক কষ্ট করতে হবে। তবে আমার মনে হয় আমাদের বেশি দিন কষ্ট করতে হবে না। আমরা খুব তাড়াতাড়ি সুখের মুখ দেখব, আর দেখো একদিন আমাদের বাবা মা ঠিক আমাদের মেনে নেবে।
দুজনকে কষ্ট করতে হবে না দীপা, একজনের কষ্টই যথেষ্ট। আমি যে কোনো কষ্ট করতে পারবো না।
আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমাকে কষ্ট করতে দেব না। তোমার ভাগের সব কষ্ট আমার।
আমার ভাগে যে আর কোনো কষ্ট নেই। আমার ভাগের কষ্ট তো আমি করেই ফেলেছি, তোমার বাবা আমাকে সেই কষ্ট দিয়েছে।
তুমি এখনো ভুলতে পারোনি না? ওসব ভুলে যাও না প্লিজ। আমরা তো ওসব ভুলেই নতুন করে জীবন শুরু করতে চেয়েছি, আর এসব মনে রাখলে আমরা তো কোনো দিনও শান্তি পাবো না।
হুম, আমরা দুজনেই নতুন জীবন শুরু করব, কিন্তু একসাথে নয়, আলাদা আলাদা।
মানে?
মানে আমার জীবনে তোমার কোনো স্থান নেই। তোমার বাবা যা করেছে আমার সাথে তা আমি কোনোদিনই ভুলতে পারবো না।
এসব এসব তুমি কি বলছো রিপন?
ঠিক বলছি, খুব বিয়ের স্বাদ জেগেছিল না? আজকালকার মেয়ে হয়ে তোমার চিন্তা ভাবনা এত ব্যাকডেটেড, আর তোমার মতো মেয়েকে বিয়ে করব আমি কোনোদিনও না। দীপা, তুমি মনে হয় এতদিনও আমাকে বোঝোনি। আরে বোকা মেয়ে, তোমাকে বিয়ে করার কোনো উদ্দেশ্যই আমার ছিল না। তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগতো, তাই সময় কাটিয়েছি, ব্যাস। আর তোমার মতো কত মেয়ের সাথেই তো আমার এরকম সম্পর্ক ছিল, কিন্তু তাদের কেউই তোমার মতো বোকা না। তুমি খুব বেশি বোকামি করে ফেলেছ, এখন এর মাসুল তোমাকে দিতেই হবে।
আমি বিশ্বাস করতে পারছি না, তুমি তুমি এসব কথা বলছো? এসব কথা তুমি বলতে পারছো? বিয়ে যখন করবেই না, তবে আমাকে এখানে নিয়ে এলে কেন? বলো কেন নিয়ে এলে এখানে, উত্তর দাও।
তোমার বিয়ের স্বাদ মেটাতে খুব শখ হয়েছিল। হ্যাঁ, দাঁড়াও, আয় আয়, তোরা ভিতরে আয়।
না না, তুমি আমার সাথে এমন করতে পারো না, আমাকে যেতে দাও প্লিজ, প্লিজ আমাকে যেতে দাও। আমি আর কোনো দিন তোমার সাথে যোগাযোগ করবো না, প্লিজ রিপন, প্লিজ আমার এত বড় ক্ষতি তুমি করো না, আমাকে বাঁচাও, কেউ প্লিজ আমাকে বাঁচাও, বাঁচাও।
যতই চিৎকার করো না কেন, এখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না, কেউ না। দোস্তরা চলো শুরু করি।
রিপন আর তার বন্ধুরা মিলে ঝাঁপিয়ে পড়ে দীপার উপর। রিপনের যত রাগ সেগুলো যেন সঞ্চারিত হয় ওর পাষণ্ড বন্ধুগুলোর মাঝেও। অমানবিক নির্যাতন চলতে থাকে ঘন্টার পর ঘন্টা, নির্মমতার সীমা সংজ্ঞা হারিয়ে চলতে থাকে পাঁচ পাঁচটি দানবের উল্লাস। নরপশুগুলো শুধু দীপার সম্ভ্রম নষ্ট করেই ক্ষান্ত হয়নি, তার সারা শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। দীপা সজ্ঞারে থাকা পর্যন্ত চিৎকার করতে থাকে, যদি কারোর কানে যায়, যদি কেউ বাঁচাতে আসে তাকে, কে যদি একবার তার চিৎকার কান্না শুনতে পায়। না, কিন্তু কেউ শুনতে পায়নি, যেমন করে শুনিনি ফজর আলী। ফজর আলীও পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু ফজর আলীর অচেতন মস্তিষ্কের মধ্যে দীপার চিৎকারের তীব্রতা কমে গিয়ে বাড়তে থাকে আরেকটি চিৎকার, অন্য একটি কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর এত বছরে ভুলে গিয়েছিল ফজর আলী। সেই একই চিৎকার, একই আর্তনাদ, মাসুরার চিৎকার।
তুমি আমারে কোথায় দিয়া এলা হজর? তুমি আমারে বেচ্চা দিলা? আমি এখানে থাকুন না, আমার এইখান থেকে দিয়া যাও, আমি তোমার লগে থাকুন হজর, তোমার লগে যাম, আমারে নিয়া যাও হজর, আমারে নিয়া যাও, আমারে কেন তুমি এভাবে ঠকাই না? আমাকে তুমি বাঁচাও বজন, আমারে তুমি বাঁচাও, আমারে কেউ বাঁচান গো ভাই, আমারে কেউ বাঁচান, আমারে কেউ বাঁচান গো ভাই, আমারে কেউ বাঁচান, আমারে কেউ বাঁচান।
আমরা শুনছি একটি করুণ মেয়ের কাহিনী জানলাম দীপা। এখানে রয়েছে আরো একটি চরিত্র ফজর আলী এবং একটি পাষণ্ড রিপন, যার নাম আর রিপন দেখিলাম দীপাকে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে নিয়ে এসেছিল ঢাকায়, কিন্তু তারপর তাকে সে প্রতারণা করেছে, বিয়ে করেনি এবং আমরা দেখি তাকে সে কিভাবে নির্যাতন করেছে এবং নির্যাতন করার ফলে কি হয়েছিল সেটা আমরা জানি না। মানে কি আমরা দেখতে পেয়েছি ফজর আলী লাশ কাটা ঘরে কাজ করে, যে ডোমের কাজ করে, ডোমের কাজ করতে গিয়ে সে দেখতে পায়, দেখে আঁকে ওঠে সে একটি মুখ, যে মুখটি সকালবেলায় তার সঙ্গে যে মুক্তির সঙ্গে তার সকালবেলা দেখা হয়েছিল লেকের পারে, যে তাকে দাদু বলে সম্বোধন করেছিলেন এবং সে খুব অবাক হয়ে গেছে যে তার মৃত্যুর সময় শুনে তার সঙ্গে যখন দেখা হয়েছিল ফজর আলী তার আগেই তার মৃত্যু ঘটেছিল। তাহলে কি করে দীপা লেকের পারে ফজর আলীর সঙ্গে দেখা করলো? সেই সময় তো সে জীবিতও ছিল না। কিন্তু এরপর আরো একটি নাম চলে আসে মাসুরা, ঠিক আমরা শেষ করবার আগে যেটা শুনেছি নামটি মাসুরা, সেই মাসুরে আমরা কিন্তু এখনো কিছু জানি না, সেটা আমরা জানবো ছোট্ট একটা বিরতি নিয়ে, বিরতির পর ফিরে এসে শেষ পর্বে। সঙ্গেই থাকবেন আমাকে লিখে পাঠাবার ঠিকানা, যেখানে মোবাইল থেকে 2221 কুয়াশা চলছে, এবিসি রেডিও এফএম 89.2 তে সঙ্গে আছে আমি সঙ্গে। ফজর আলীর যৌবনে সে তার গ্রামের মাসুরাকে প্রেমের ফাঁদে ফেলে শহরে এসে বিক্রি করে দেয়। এরকম সে অনেক মেয়ের সাথেই করেছে, জীবনের শুরুতে তার পেশাই ছিল তাই। তবে মাসুরা ফজরকে সত্যিই ভালোবেসেছিল, সে ছিল অন্যদের থেকে আলাদা, অর্থের লোভে অন্য সবাই এ পেশাকে মেনে নেয়, কিন্তু মাসুরা ফজরকে ছাড়তে চায়নি, না খেয়ে হলেও সে ফজরের সাথে থাকতে চেয়েছিল। ফজর সেটা বুঝতেও পেরেছিল, কিন্তু অর্থের লোভ সে অনুভূতির কাছে লোকে স্বীকার করেনি, মাসুরাও মেনে নিতে পারেনি এই জীবন। বেশ কিছুদিন ওই নোংরা পেশার সাথে মানিয়ে নিয়ে একটু ফাঁক পেতেই ঝাঁপ দেয় নদীতে, দীপাও ঝাঁপ দিয়েছিল নদীতে। অচেতন দীপাকে ওই পাষণ্ডগুলো দূরে রাস্তার পাশে ফেলে দিয়ে আসে, তারপর জ্ঞান ফিরলে দীপা ঝাঁপ দেয় নদীতে। নদী থেকে ভেসে আসে দীপার চিৎকার, ভেসে আসে মাসুরার চিৎকার,
আমার এই হাল থেকে নিয়ে যাও হজর, হজর আমি এইখানে থাকবো না, হজর হজর আমার এইখান থেকে নিয়ে যাও, আমার নিয়ে যাও, আমার নিয়ে যাও, আমি এইখানে থাকবো না, হজর হজর হজর।
অচেতন ফজর আলী ডাক শুনে চেতন ফিরে পায়, কতক্ষণ সে এভাবে পড়েছিল সে জানে না, ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে, মাথাটা এখনো তার ঝিমঝিম করছে, লাশকাটা ঘরটা খুটখুটে অন্ধকারে ছেয়ে আছে, হঠাৎ একটা লাশের উপর একটা স্পটলাইট জ্বলে উঠে, চমকে উঠে ফজর আলী কয়েক পা পিছিয়ে যেতে আরেকটা টেবিলের সাথে ধাক্কা খায় সে, তারপর সেই লাশটার উপরেও লাইট জ্বলে ওঠে, লাশ দুটি যেন তাকে ঘিরে ধরে আছে, বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছে না ফজর আলী। সাহস করে লাশ দুটোর দিকে তাকায় সে, একটা লাশের মুখের ওপর থেকে কাপড় সরানোর জন্য হাত বাড়ায় ফজর আলী, কাঁপা কাঁপা হাতে চাদরের উপর হাত রাখে ফজর আলী,
একটু একটু করে সাহস সঞ্চয় করে এককালে সরিয়েছিল সাদা চাদরটা। ফজল আলী দেখে দীপার ক্ষত বিক্ষত মুখ, প্রায় বের হয়ে আসা বড় বড় চোখগুলো যেন তাকেই দেখছে। ছিন্ন ভিন্ন ঠোঁট দুটিতে নিষ্ঠুর এক অমানবিক হাসি।
দাদু আমাকে সাহায্য করবেন না? আমার খুনিকে শাস্তি দেবেন না? দাদু আমাকে সাহায্য করবেন না? আমার খুনিকে শাস্তি দেবেন না? দাদু 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 আসবেন না আমাকে সাহায্য করতে? দাদু দাদু।
তারপর পাশের টেবিলের লাশটার উপস্থিতেও চাদরটা সরে যায়। ফজল আলী দেখতে পায় মাসুরার মুখ। এবার ফজল আলী চিৎকার করে ওঠে,
না 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 না, হতে পারে না, না 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 না।
কাকে শাস্তি দেবে? শাস্তি তো তোমাকে পেতে হবে, তোমাকে পেতে হবে শাস্তি, তোমাকে তোমাকে শাস্তি দেব আমরা। হ্যাঁ তোমাকেই দিব শাস্তি, আমরা তোমাকে শাস্তি দিব, তোমাকে তোমাকেই দিব শাস্তি।
তোমরা সবাই শাস্তি পাবে, সবাই, তোমাদেরকে আমরাই শাস্তি দেব, আমরা দেব শাস্তি। দাদু তুমি তৈরি তো? দাদু ভাই তৈরি তুমি?
অসংখ্য সাদা চাদর জড়ানোর লাশ এগিয়ে আসতে থাকে ফজল আলীর দিকে, সেই সাথে হাসির আওয়াজ। ফজল আলী পালিয়ে বাঁচতে চায়, কিন্তু কোথায় পালাবে সে? এটা যে লাশ কাটা ঘর, এখান থেকে বের হওয়ার যে আর কোনো রাস্তা নেই। বন্ধুরা শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী, এবং আমরা দেখতে পেলাম ফজল আলী কেন, শুরুতেই ফজল আলীকে কেন দেখানো হয়েছে কাহিনীতে, এবং কেন দীপা ফজল আলীকে খুঁজে বেরিয়েছিল, এত মানুষ থাকতে কেন ফজল আলীর কাছে সাহায্য চেয়েছিল দীপা। আসলে ফজল আলীও সেই রিপনের মতো অপরাধী। ফজল আলী ভুলে গেছিল যে সে একইভাবে সে একটি মেয়ের সঙ্গে প্রতারণা করেছিল বহু বছর আগে, তাকেও সে ভালোবাসার কথা বলে ভুলিয়ে ভালিয়ে শহরে এনে বিক্রি করে দিয়েছিল। আসলে পাপ কাউকেই ছাড়ে না। তবে শেষ পর্যন্ত দেখতে পেলাম যে সে লাশ কাটা ঘরে শুধু দীপা নয়, মাসুরাকেও দেখতে পেয়েছিল ফজল আলী। যাই হোক শেষটা খুবই ভয়াবহ এবং খুবই ভয়ের, অনেকে প্রচন্ড ভয় পেয়েছেন, আমাকে লিখে পাঠিয়েছেন। এবার জানিয়ে দিচ্ছি আজকে মূল কাহিনী, আজকে যে কাহিনীটি বেশ আগে, সাকিব ফারজানা এখন কিছুদিনের জন্য, আপাতত কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন, সে এই কাহিনীটি আমাকে শুনিয়েছিলেন। তো মূল ভাবনাটি তার, সাকিব ফারজানা, এটা নাটক রূপ দিয়েছেন শেগুফতা আবেদ, এবং এই নির্দেশনাও, নাটকের নির্দেশনাও দিয়েছেন শেগুফতা আবেদ শাড়ি, সাউন্ডে ছিলেন খালিদ, এবং অভিনয় করেছেন কাফি, কুমকুম, জাহিদ, মিলু, খালিদ এবং রিমা। আর পুরো কুয়াশা টিমকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি, অনেক বন্ধুরা লিখে পাঠিয়েছেন, পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ, অনেক বন্ধু লিখে পাঠিয়েছেন, অনেক অনেক আগে থেকেই প্রেডিকশন জানিয়েছেন। একজন প্রশ্ন করেছেন যে ফজল আলীর চরিত্রে অভিনয় করেছেন কি, আমি বলে দিচ্ছি, ফজল আলীর চরিত্রে অভিনয় করেছেন কাফি, দীপার চরিত্রে অভিনয় করেছেন কুমকুম, মাসুরের চরিত্রে অভিনয় করেছেন রিমা, এবং ইলিয়াসের চরিত্রে অভিনয় করেছেন মিলু, এবং ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন খালিদ, এবং রিপনের চরিত্রে অভিনয় করেছেন জাহিদ। তো আর এবার আমি SMS পড়ছি, যারা প্রচুর কিছু লিখে পাঠিয়েছেন এই পর্যন্ত, আমাকে অনেক প্রেডিকশন ছিল শুরু থেকেই, আমি যে এই মুহূর্তে যে পাঠিয়েছেন তারটা থেকে শুরু করছি। আকাশ লিখেছেন এই মুহূর্তে আমাকে,
হোয়াট ইজ লাভ? এই মুহূর্তে যদি বলতে হোয়াট ইজ লাভ, তাহলে বলবো লাভ মানে হচ্ছে প্রতারণা অথবা প্রতিশোধ, যেটা আজকে কুয়াশার কাহিনীতে আমরা দেখেছি। কুয়াশার কাহিনী নিয়েই যেহেতু কথা বলবো, সুতরাং সেই সেটা হিসেব করে মুক্তি দিচ্ছি। রাহি লিখেছেন, চিটাগং থেকে ফজর আলীর জন্য খারাপ লাগলো। আমার একটুও খারাপ লাগেনি ফজর আলীর জন্য, কারণ সেও কিন্তু শুরুতে আমরা তাকে দেখিনি, সেটা বয়স হয়ে গেছে, তার যে একটা এরকম বাজে একটা পাস ছিল সেটা কিন্তু বুঝতেই পারিনি, আমিও বুঝতে পারিনি, আমাদের শ্রোতাদের মধ্যে অনেকেই বুঝতে পারিনি। রাজার বাগ থেকে মুনিয়া লিখেছে, আমি আমার খুব ভয় লাগছে। শিহাব লিখেছে, আপু কংগ্রেচুলেট মি কজ আমি এখন একজন আরজে রেডিও ভূমিতে স্পোর্টস কমেন্টেটর, সো কংগ্রেচুলেট মি, কংগ্রেচুলেশনস। আর আই রিয়েলি এনজয়েড অল থ্রি স্টোরিজ আ লট, কুয়াশার রক্স, এথিকা, থ্যাংক ইউ এথিকা। রামিসা লিখেছে, গল্পটা খুব সুন্দর, ধন্যবাদ। কৃষ্ণা লিখেছে, গাজীপুর থেকে, শ্যামিন আপু আই লাভ কুয়াশা ভেরি মাচ, মাই মাদার ইজ ভেরি ইল, প্লিজ প্রে টু গড ফর হার। আমি অবশ্যই দোয়া করছি তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তানভীর লিখেছে, নিউ স্কাটন থেকে ফজর আলীর গল্পটা একটা সোশ্যাল অ্যালার্টনেস মূলক গল্প, ওয়েল রিটেন, থ্যাংকস টু দ্য রাইটার। আর আমজাদ লিখেছেন, আপু ক্লাস টেনে পড়লে কি আর যে হওয়া সম্ভব? না, ক্লাস টেনে পড়লে স্টুডেন্ট ছাড়া কিছু হওয়া সম্ভব না। এখন তোমাকে পড়াশোনা করতে হবে, এই সমস্ত বাদ বাকি যেসব আছে সেগুলো সব পরে চিন্তা ভাবনা করতে, আগে লেখাপড়া শেষ করো তারপর। আর দিলবার লিখেছে, মিরপুর থেকে, মেয়েটির নাম কি আসলেই দীপা? তাই তো শুনছিলাম মেয়েটির নাম আসলেই দীপা। কুয়াশা এটা কে লিখেছে? আদিত্য লিখেছে, আজকে স্টোরিটা একটু ভয় ছিল, না অনেকই ভয় ছিল, প্রথম দিক থেকে খুব রহস্য ছিল, শেষটা ভয় ছিল। আর তুহিন চাকমা লিখেছেন, ফ্রিপোর্ট চিটাগং থেকে শ্যামিন আপু, গল্পটা শুনে কষ্ট লাগলো ভয়ও লাগলো, আই রিয়েলি এনজয়েড অল থ্রি স্টোরিজ। আচ্ছা, একই SMS বারবার পাঠালে খুব অসুবিধা হয়, এটা সবাইকে মানা করছে, একবার পাঠালে কিন্তু আমি কিন্তু পড়ে দিই, সুতরাং একটু অপেক্ষা করে আরেকবার পাঠানো ভালো। অন্তরা লিখেছে, মিরপুর থেকে, আপু মেয়ের গলার হাসি শুনে আলিফ লাইলার কথা মনে হচ্ছে, কিন্তু ভয় পাচ্ছি। সীমা লিখেছে, আপু গল্পটা রহস্যময়, মর্মান্তিক, একই সাথে ভয়ানক। সুজল লিখেছে, এটা কোথা থেকে লিখেছে আমি ঠিক পড়তে পারি, আচ্ছা পটিয়া চিটাগং থেকে লিখেছে, হাই অল কুয়াশার ফ্যান্স, আচ্ছা কুয়াশার সব ফ্যানকে হাই জানিয়েছে, ইটস আ গ্রেট স্টোরি, খুব ভয় পাচ্ছি। মিঠু লিখেছে, নারায়ণগঞ্জ থেকে, শ্যামিন আপু থ্যাংকস, ফারজানা আপু স্টোরি, ফারজানা আপু সাকি ফারজানা, আচ্ছা ঠিক আছে। সঞ্জিত, প্রফুল্ল, হান্নান, তাইফুল, অমৃত, সিরাজগঞ্জ, উল্লাপাড়া থেকে লিখছে, শ্যামিন আপু ও কুয়াশার টিম, তোমাকে আমাদের সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এরকম গল্প শোনাবার জন্য। উত্তরা থেকে লিখেছে, শ্যামিন আপু আমি সরি, আমি প্রথম ঘটনাটা শুনতে পারিনি, একটু বলবে, এখন তো আর সম্ভব না, তুমি ডাউনলোড করে আগামীকালকেই শুনতে পাবে সকালবেলা। যেটা করতে হবে তোমাকে, ABC রেডিও BD.FM এ লগ ইন করতে হবে, সেখানে গিয়ে সংগ্রহশালা লেখা দেখে সেখানে ক্লিক করলেই তুমি সব পেয়ে যাবে কুয়াশার সব এপিসোড গুলো। সোহাগ লিখেছে, আমি বুঝতে পারছি আপু যে যখন দীপাকে রেপ করা হচ্ছিল তখন দীপার আর্তনাদ ফজরের কানে আসছিল, সাবকনশিয়াসে ফজরটা শুন পুরোটা আসেনি তোমার, না সেটা ঠিক না, আসলে ফজরের একটা পাস ছিল যেটা আমরা পরে জানতে পারি, তুমি অনেক আগে লিখেছ সেই কারণেই, সাবকনশিয়াস মাইন্ডে কখনোই কিছু ছিল না, তার সেই ঘটনাটা অনেক পরে জানতে পারে। আর দেবেশ লিখেছে, আজকে স্টোরিটা অসম, থ্যাংক ইউ দেবেশ। সুসময় লিখেছে, চিটাগং থেকে, আজকের কুয়াশা খুবই ইন্টারেস্টিং। দিয়া লিখেছে, ঢাকা থেকে, আমার মনে হয় দীপা হচ্ছে মাসুরার পরের জন্ম। আর ফাতেহনগর থেকে আর জুবায়ের লিখেছে, হাই শ্যামিন আপু কেমন আছো, ভয় লাগছে, আই লাভ কুয়াশা, ভয় আমার খিদে লেগেছে। আর আমি পিঙ্কি, ঢাকা থেকে, খুব কষ্ট লাগলো দীপার কাহিনী শুনে, অ্যান্ড আই হেট রিপন। আর এটাকে করিনা জামান নারায়ণগঞ্জ থেকে। হাই আপু, আই থিঙ্ক ফজর আলী এনি খারাপ কাজ করেছিল লাইক ফ্রিপন, দ্যাটস ওয়াই। হ্যাঁ একদম সঠিক, তুমি একমাত্র খুব সঠিকভাবে লিখতে পেরেছ। একই প্রশ্ন, মেয়েটির নাম কি আসলে দীপা? হ্যাঁ আসলে তো, নকলের নাম কি করে হবে? সাজ্জাদ ঢাকা থেকে লিখেছে, অসম লাগছে। জিল্লু লেখেন, শ্যামিনাপু জোস হচ্ছে, থ্যাংকস ফর ইয়ার প্রোগ্রাম। মানুষ কি এরকম খারাপ হতে পারে? আলম লিখেছে মিরপুর সাত থেকে, মানুষই খারাপ হয় আসলে জানো, মানুষ অনেক নিশ্চল হতে পারে। নিপা লিখেছে, মাসুরা ছিল ফজল আলীর গার্লফ্রেন্ড, সে দীপার মতো গণধর্ষণের শিকার হয়েছিল। নট এক্স্যাক্টলি ঠিক গণধর্ষণ না, তবে সেরকমই, কারণ তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে সে অনেক নির্যাতিত হয়েছিল, যে কারণে সে ফজল আলীকে অনেক, আমরা দেখেছি ফজল আলীকে সে রিকোয়েস্ট করে তার কাছে ফিরে যেতে চায়, কিন্তু ফজল আলী তাকে ফিরিয়ে নেয়নি। জয় লিখেছে, বুড়িমার গল্পটার তারিখ কি বলতে পারবে স্বামী বাপু? আমার একেবারে মনে নেই, তুমি একটু কষ্ট করে এবিসি রেডিও bd.fm এ লগ ইন করে, সেখানে আমাদের সংগ্রহশালা আছে, সেখানে সবগুলো এপিসোড দেওয়া আছে, সেখান থেকে চেক করে তুমি পেয়ে যাবে, একটু কষ্ট করতে হবে তোমাকে। ইউটিউবে তুমি সার্চ করে দেখতে পারো, সেখানেও আছে। আর ফেরদৌস লিখেছে, আপু ফজল আলীর ক্যারেক্টারে কে অভিনয় করেছে? আবার বলছে কাফি অভিনয় করেছে ফজল আলীর চরিত্রে। চন্দন ভালুকা থেকে লিখেছে, আজকের এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে এই যুগের মেয়েদের, থ্যাংকস ফর এবিসি, থ্যাংকস এবিসি রেডিও। ওকে, সঞ্জিত শোভা প্রফুল্ল, এটা বোধহয় আমি একবার পড়েছি, ধন্যবাদ জানিয়েছি কুয়াশা টিমকে। জয় লিখেছে, আচ্ছা জয় আবারও একই প্রশ্ন লিখেছে, আই রিয়েলি এনজয়েড অল থ্রি স্টোরিজ আর লট কুয়াশা রক্স। এ থেকে আমি একই এসএমএস বারবার পড়ছি, কারণ একই জন ঘুরে ফিরে একই কথা লিখে পাঠিয়েছে। আরাফাত লিখেছে, লালমাটি থেকে সালাম জানিয়েছেন, কুশল জানতে চেয়েছে, আমি ভালো আছি। উত্তরা কাঁচা বাজার থেকে, উত্তর কাঁচা বাজার, সরি উত্তর কাঁচা বাজার থেকে শাকিল লিখেছে, হাই জানিয়েছো আমাকে, হাই হাই বলেছো আর লিখেছো কেমন আছি, জানতে চেয়েছো আমি ভালো আছি, গল্প ভালো লাগছে আবার কষ্টও লাগছে। ওকে একদম শেষে চলে যাই, দেখি আবার কি আসছে। আচ্ছা আজিজ লিখেছে, শ্যামিন আপু তুমি কেমন আছো? কুয়াশায় অ্যাক্টিং করতে কত বয়স লাগে? ডিপেন্ড করে ক্যারেক্টারের উপর, কোনো বয়স লাগে না, সাধারণত আমাদের ইন হাউস মানে আমাদের এবিসিতে যারা কাজ করে তারাই এখানে অভিনয় করে। বাইরে থেকে আমরা বলেছিলাম, আমরা একটা, আমাদের একটা কনটেস্ট চলছে কুয়াশার, আমরা যে কুয়াশার স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতা, অনেক স্ক্রিপ্ট আমাদের কাছে আসছে, আমরা বাছাই করছি স্ক্রিপ্ট, ইতিমধ্যে কিন্তু একটা একজন প্রতিযোগী বিজয়ী হয়েছেন, তারটা আমরা সম্প্রচারও করেছি, এবং বাকিদেরও আমি শেষে যাবার আগে জানিয়ে দিচ্ছি কি করে কি করতে হবে, কি করে পাঠাতে হবে, কত পেজ লিখতে হবে, কোন ফন্টে লিখতে হবে, সব আমি জানিয়ে দিচ্ছি। সেখানে অনেকে লিখে পাঠান, ইন্টারেস্টেড হন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমাদের সঙ্গে যোগাযোগ করলে বয়সটা কোনো ফ্যাক্টর না, যদি ভয়েস, আমরা ভয়েস টেস্ট নিব, করব আমরা দেখে, তারপর ভয়েস শুনে, তারপর কিছু কিছু পরীক্ষা দিতে হবে, তাই না? তারপর যদি সেই পরীক্ষাগুলোতে পাস করা হয় তাহলে ডেফিনেটলি আমরা অ্যাক্টিং করার বা অভিনয় করার সুযোগ করে দেবো কুয়াশাতে। সেক্ষেত্রে এবিসির সঙ্গে, এবিসির রেডিওর সঙ্গে যোগাযোগ করতে হবে, আমাদের এখানে অফিস এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। নোভা লিখেছে, বিপিকে একদিন কুয়াশা এনো প্লিজ, অনেক ভয় পাবে। না কুয়াশা তো ঠাট্টা করার জায়গা না, যদি সেরকম কোন চরিত্র থাকে তাহলে নিশ্চয়ই আনা হবে। যদি বিপিকে নিয়ে কখনো ভূতের কোনো বা ওরকম কোনো ভৌতিক দিয়ে কখনো স্ক্রিপ্ট কেউ লেখে তাহলে হয়তো চলে আসতে পারে। সোহাগ লিখেছে, চিটাগং থেকে, আপু আই এম ভেরি সরি, স্টোরিটা শুনতে পারলাম না, তুমি একটু কষ্ট করে সংগ্রহশালায় গিয়ে ডাউনলোড করে শুনে নিও আর্কাইভ থেকে। মোহাম্মদ মোস্তফা লিখেছেন, চিটাগং থেকে, হ্যালো শামিন কেমন আছেন? আজকে কুয়াশা খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। আমজাদ লিখেছে, আপু আরজে হতে হলে কোন পর্যন্ত কোয়ালিফাইড হতে হবে? মিনিমাম গ্রাজুয়েশন তো করতেই হবে। হাই শামিন আপু, হাউ ইউ? আমি খুরশিদ চিটাগং থেকে বলছি, আজকে স্টোরিটা খুব ভয়ানক, আমি এমন স্টোরি শুনতে লাইক করি। আমি নিবিড় মানুষ, সবচেয়ে হিংস্র প্রাণী, কারণ মানুষ মানুষকে মেরে ফেলে, নিবিড় মানুষকে মেরে, বুঝলাম না। অনুপম লিখেছে, ফজর অ্যান্ড রিপন প্রেমিক নামে কলঙ্ক, আই হেট ফজর অ্যান্ড রিপন, মি টু। আচ্ছা ফারিয়া লিখেছে ক্লাস এইট আজিমপুরে, ক্লাস এইটে পরে আজিমপুরে থাকে, বিগ লাভার, হাউ আর ইউ, আই হেট ফজল আলী, আলীর মতো মানুষ যারা এরকম করতে যেরকম এরকম করে তাদেরকে আজ ভালো ভালো হয়ে যেতে বলো। জিএসসি পরীক্ষার্থী দোয়া করতে বলেছে, অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দাও, অবশ্যই দোয়া করবো তোমার জন্য। আর যারা এরকম দুষ্ট লোক আছেন তাদেরকে অবশ্যই ভালো হতে তো বলবোই, বা মনে মনে যেন এরকম দুষ্ট কোনো চিন্তা করছে তারা যেন এরকম না করে সেটাই আমরা চাইব। ইমরাজ চিটাগং থেকে, আপু আপনি কেমন আছেন? লাভ কোয়াশন, ভালো আছি, ধন্যবাদ। তারেক লিখেছে চিটাগং থেকে, হাই আপু, এটা আমার ফার্স্ট মেসেজ, আপু আজকে আমার বার্থডে, আমাকে উইশ করে হ্যাপি বার্থডে তারেক। আর শাতিল লিখেছে ফেয়ার স্টোরি, ওকে। জাহিদ হ্যালো জানিয়েছে, ফাইন। আনোয়ার লিখেছে কুমিল্লা গুণা, লিখেছে কুমিল্লা গুণবতী, আপু আমার আমার কাছে খুব ভালো লাগছে, আপনার কেমন আছে? আমার তো ভালো লাগবেই, আমার অনুষ্ঠান আমার ভালো লাগবে না? জিল্লু লিখেছে চিটাগং থেকে, নেভার ফরগিভ এনিওয়ান শামিন আপু, আর জের ফুল মিনিং কি? রেডিও জকি। ধানমন্ডি থেকে ইমন লিখেছে, খুব ভালো লাগলো স্টোরিটা শুনে আমার, এক কার কথা মনে পড়ে গেল, মাসুরার অভিনয় খুব চেনা চেনা লাগছে, না এখানে খুব পরিচিত কেউ নেই, তবে হ্যাঁ আমাদের এখানে আমাদের সহকর্মী রিমা মাসুরার চরিত্রে অভিনয় করেছে এবং দীপার চরিত্রে অভিনয় করেছে কুমকুম, আর রিপনের চরিত্রে অভিনয় করছে জাহিদ, আবারও বলে দিচ্ছি ফজল আলীর চরিত্রে অভিনয় করছেন কাফি, ইলিয়াসের চরিত্রে অভিনয় করছে মিনু, এবং ডাক্তারের চরিত্রে অভিনয় করছেন খালিদ। আরো লিখেছে শুভ্রা, কিন্তু কোথা থেকে পাঠিয়ে শুধু নাম লিখেছে আর কিছু লিখেছে। রাসেল লিখেছে, শর্মিন আপু ইউ আর সো সুইট, অনেক ধন্যবাদ। মোহাম্মদ জাহিদ হাই জানিয়েছে আমাকে, হাই আপি, আমি এক গলা কাটা অচিত্ত আত্মা ফ্রম শ্মশান ঘাট, আমি কিভাবে মুক্তি পাবো? অসম এপিসোড, আমি বলতে পারবো না, সবচেয়ে বড় কথা যাকে ভয় দেখাচ্ছে তার কোনো ভূতের ভয় নেই, যদি মাঝে মাঝে ভয় পাই কুয়াশা গেলে হঠাৎ একটা কিছু ভয়, বাট ভূতের ভয় আমার নেই, সুতরাং আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। মোহাম্মদ হাসান চিটাগং থেকে, বাঁশখালি থেকে লিখেছে, হাই শারমিন আপু, কেমন আছো? আশা করি ভালো আছো, আজকের গল্পটা শুনে মেয়েরা কি বদলে যাবে? বুঝলাম না আমি ঠিক। জয় ও চট্টগ্রাম থেকে লিখেছে, হাই, আমি নিউ ফ্রেন্ড, স্বাগত তোমাকে বিসি রেডিওতে। কুয়াশা রক্স লিখেছে, শাতিল, আর আমি শাহিন, শাহিন না শাহিন তোমার নাম, যাই হোক, লিখেছে আমার কাছ থেকে কি, আমরা কাছ থেকে বলছি, তুমি আমার SMS না পড়লে তোমাকে আমরা দিব না, ওকে পড়ে দিলাম, এখন দিতে হবে আমরা আমাকে। আর চিটাগং থেকে ইমা লিখেছে, আপু এই গল্প থেকে আমাদের সবার অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, একটা জিনিস শেখার আছে যে আমি যেটা মনে করি, ছেলেদেরকে বিশ্বাস করতে হয় না। কুমকুম আপুর কণ্ঠ অনেক সুন্দর লিখেছে কৃষ্ণা। ফাহিম লিখেছে, আপু বিপি সং গুলো কিভাবে ডাউনলোড করবো? এটা প্রেম রোগে বলে দেব, কি করে করতে হবে। আতিক লিখেছে ফটিকছড়ি থেকে, আমার মনে হয় আমাদের এবিসি রেডিও এতক্ষণ লাগলো চিন্তা করে বের করতে। সুজন লিখেছে মিরপুর সাত থেকে, আপু আমি SSC পাস করে এখন ডিপ্লোমা করছি, আমি কি আজই হতে পারবো প্লিজ জানাও আপু? হ্যাঁ পারবে। উত্তরে থেকে শুভ্রা, শুভ্রা ইজ মাই সিস্টার, ভালো কথা, আপু তুমি আমার SMS পড়ো না, তাই আমি ঠিক করেছি তোমার প্রোগ্রাম শুনবো, ওকে এখন শুনতেই হবে, তো পড়ে দিয়েছি আমি। ইমা লিখেছে, ওকে আই ওয়ান্ট টু নো হু উইল কিল রিপন অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এটা তো বলতাম, তাহলে আরেকটা এপিসোড করতে হবে আমাকে। আর চিটাগং থেকে দুলহান বলছি, আজ ফার্স্ট কুয়াশা শুনে খুব ভয় পাচ্ছি। মোহিত খান এয়ারপোর্ট থেকে লিখেছে, শ্যামিন আপু তারপর ওর কি হয়েছে, ও প্রতিশোধ নিয়ে শেষে কি হলো, পুরোটা শুনুনি তাহলে। শেষে কি হলো এটা করতে গেলে তো গল্প তো যুগের পর যুগ চলতে থাকবে। তাহলে ইমন ধন্যবাদ জানিয়েছে এবং গুড নাইট জানিয়েছে, তোমাকেও শুভরাত্রি। রানা লিখেছে কিশোরগঞ্জ থেকে, আমি প্রতি এপিসোড শুনি, আমি খুব এনজয় করি, অনেক ধন্যবাদ তোমাকে সেই কারণে। আর নোমান লিখেছে কুমিল্লা থেকে, হাই শামিন আপু কেমন আছো? ভালো আছি আমি। আরো লিখেছো, আমি তোমার নতুন বন্ধু, ছাদের ওপর বসে কুয়াশা শুনছি, খুব ভালো লাগছে। তাপস লিখেছে মগবাজার থেকে, হাই শারমিন, আমি কুয়াশায় অ্যাক্টিং করতে চাই, তোমায় আগেও বলেছি আর তুমি বলেছো কন্ট্যাক্ট করবে করতে, বাট করো না। আমি কন্ট্যাক্ট কোথা থেকে করব? তোমার ফোন নাম্বার জানি না, তুমি তোমার আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, এটা আমি বারবারই বলেছি, আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, এবিসির ঠিকানা যোগাযোগ করলেই আমাদের সাথে আমরা কথা একটু আমি বলে দিয়েছি সব ডিটেইল। নোমান কক্সবাজার থেকে, হাই শামিন আপু, স্টোরিটা খুব নাইস হয়েছে, অনেক কিছু শেখার আছে। এস এম শিহাবুদ্দিন, হাই শামিন আপু, তুমি কেমন আছো? আমার এস এম এস টা পড়ো প্লিজ। রমেশা উত্তরা থেকে, আপনি তোমার মতো আজ হতে কি করতে হবে একটু টিপস দাও না, আমার মতন আজ হতে কি কথা বলতে হবে প্রচুর, আর কি করতে হবে আমি জানি না, প্রচুর কথা বলতে হবে নন স্টপ। রাসেল লিখেছে, আপু আমার গার্লফ্রেন্ড আমাকে বিশ্বাস করবে তো? সে এবিসি শুনে, এটা তোমার বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে, তুমি তাকে কিরকম ট্রিট করছো সেটার উপর ডিপেন্ড করে, এটা তো আমি বলতে পারবো না। আমি আমার ওয়াইফ দীপাকে নিয়ে কুয়াশা শুনছি নাসির চিটাগাং থেকে, তাহলে তোমার খবর আছে আজকে। আমি কাজল, রোমিও শ্যামিনাপু, তোমার কি ভয় করে না? মাঝে মাঝে ভয় করে, সব সময় না। জয় চিটাগাং থেকে লিখেছে, হাই আই এম ইওর নিউ ফ্রেন্ড। শ্রাবণ লিখেছে কুমিরা থেকে, আমি ফজরের জায়গায় হলে রিপনকে খুন করতাম, ফজর নিজেও তো রিপনের মতোই। আর সাবিনা লিখেছে রংপুর থেকে, আপু আপনি কেমন আছেন? কুয়াশা খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। কাজল লিখেছে, না এটা পড়েছি। আর ইরিন লিখেছে কক্সবাজার থেকে, আপু কেমন আছেন? ভালো আছি। মহেশখালী থেকে লিখেছে, আচ্ছা মহেশখালী থেকে লিখেছে মোহাম্মদ রাসেল, লিখেছে হাই শামিন আপু, আপনারা এবিসি রেডিও আইটেমগুলো হবে না, আয়োজনগুলো বা প্রোগ্রামগুলো হবে 10টার দিকে শুরু করতে পারেন না কেন? স্টুডেন্ট এত রাতে শুনে, আচ্ছা স্টুডেন্টরা এত রাতে শুনে কি করে? এটা তো আমাদের কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে, আমি সেটা বলতে পারবো না, কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরাও রাত জেগেই শোনে এবং পাবলিক ডিমান্ডের কারণেই আমাদের কিন্তু রাতের বেলা কথা বলতে হয়, কষ্ট করে আমাদেরও কথা বলতে ভালো লাগে না রাতের বেলা, কিন্তু যেহেতু সবাই শুনে তাই আমরাও কষ্ট করে রাতের বেলায় কথা বলি। উত্তরা থেকে ফ্রেয়া লিখেছে, শ্যামিন আপু তোমার ভয়েস অসম কিউট, আর আজকের কুয়াশার গল্পটা ওয়ান অফ দ্য বেস্ট, থ্যাংকস টু কুয়াশা টিম, ইউ আর মোস্ট ওয়েলকাম। শাতিল রিপন লিখেছে, রিপন ইজ আ ব্যাড গাই, রাইট, রিপন ইজ আ রিয়েলি ব্যাড গাই। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত এস এম এস থাকলো। এবার জানিয়ে দিচ্ছি কুয়াশার যে স্ক্রিপ্ট লেখার কম্পিটিশন চলছে সেটা কি করতে হবে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট লিখে ফেলতে হবে 16 ফন্টে, কম্পোজ করতে হবে 16 ফন্টে এবং মিনিমাম 30 পাতা, 30 পেজেস থেকে শুরু, তার উপরে হচ্ছে 50, 60, 70 যতক্ষণই করে, তাই বলে 200-300 পেজ অবশ্যই নয়। আর আমাদেরকে পাঠাতে হবে হচ্ছে যে ঠিকানায়, দুটো ঠিকানা আছে আমাদের, একটা ইমেল অ্যাড্রেস আছে আর এটা হচ্ছে এবিসির ঠিকানা। ইমেল অ্যাড্রেসটা আমি প্রথমে জানিয়ে দিচ্ছি, এবিসি রেডিও, না ইমেল অ্যাড্রেস না, আমি প্রথমে এবিসি রেডিও ঠিকানা জানাচ্ছি, এবিসি রেডিও ঢাকা ট্রেড সেন্টার, সেকেন্ড ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার। আর ইমেল অ্যাড্রেস হচ্ছে kuwashafm8920@gmail.com, আবারও বলছি kuwashafm8920@gmail.com, এই ঠিকানায় পাঠাতে হবে। এই মাসের শেষ অর্থাৎ 30 তারিখ পর্যন্ত, এখন পর্যন্ত কনটেস্ট চলবে 30 তারিখ পর্যন্ত, এর মধ্যে পাঠাতে পারেন। একজন ব্যক্তি একজন প্রশ্ন করেছেন যে আমি কি একটাই পাঠাতে পারবো? একটা না, আপনি একের অধিক অনেকগুলো পাঠাতে পারেন, একটা কেন, আপনি 100টাও পাঠাতে পারেন চাইলে। এবং আবারও বলছি আমরা বাছাই করবো, যদি সম্প্রচারের আমাদের পাঠানো সম্প্রচার করার যোগ্য হয় বা বাছাই করে যারা বিজয়ী হবে, যারা তাদের নাম তো আমরা ঘোষণা করবো এবং তাদেরকে সম্প্রচার করা হবে, এবং পুরস্কার তো অবশ্যই রয়েছে, আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে যারা বিজয়ী হয়েছেন। ইতিমধ্যে একজন বিজয়ী হয়েছেন এবং আরো বাছাই চলছে, আমরা অবশ্যই তাদের নামগুলো জানিয়ে দেবো এবং কবে কারটা সম্প্রচার হবে সেটা আমরা জানিয়ে দেবো সময় করে। তো সবাই খুব ভালো থাকবেন, আজকে পর্যন্তই থাক, আমার সঙ্গে আবারও কথা হচ্ছে। আগামী পর্বে কুয়াশা নতুন নতুন কোনো রহস্য বা ভয়ের গল্প নিয়ে সে পর্যন্ত এমএসের সঙ্গে থাকবেন। শুভরাত্রি।
কি গপ বাবা, এত হাঁপাইতেছেন কেন?
ওই
ওই লাশটা, ওই লাশটা কখন আছে এখানে? ওইটা তো আছে ভোর বেলায় আপনি যাওয়ানোর পর পরে। কেন কি হয়েছে?
কি কিভাবে সম্ভব? কিছুই তো মিলাতে পারতেছি না, তাইলে আমার লোক কথা কইল কি?
এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর। আজ রাত 11টার খবরের শুধুই এবিসি রেডিওতে।
This track was downloaded from FusionBD.com.